This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। শুরু হয়ে গেছে আরো একটি নতুন পর্ব, এবং এই নতুন পর্বে কোন মানুষটি, কোন বন্ধুটি আজকে আমাদের সঙ্গে রয়েছেন তার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করবার জন্য, এবং একই সাথে তার জীবনের অপ্রিয় সত্যগুলো তুলে ধরে আপনাকে সংশোধন করবার জন্য, সেই মানুষটি সম্পর্কে আমরা জানবো। তবে তার আগে বলতে চাই, যাহা বলিব সত্য বলিবতে আপনি যদি আসতে চান, আপনার জীবনের অপ্রিয় সত্য, অপরাধ বোধ কিংবা ভুলগুলো যদি স্বীকার করতে চান, এবং যদি চান যে আপনার মতো ভুল আর কেউ না করুক, তাহলে যাহা বলিব সত্য বলিবর প্ল্যাটফর্ম আপনার জন্য প্রস্তুত আছে। এখানে আসার জন্য নিয়ম হচ্ছে, আমি আবারও বলছি, শুধুমাত্র আসার জন্য এই নিয়মটি, টেক্সট করবার জন্য নয়, কমন টেক্সট করবার জন্য নয়, শুধুমাত্র যারা আসতে চান তারাই এখানে এভাবে টেক্সট করবেন। প্রথমে লিখবেন আমাদের স্টেশনের নাম ABC, আপনার সেলফোনে গিয়ে মেসেজ অপশনে গিয়ে আপনি লিখবেন ABC স্পেস JBSB, JBSB হচ্ছে আমাদের অনুষ্ঠানের শর্ট কোড, JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আরো একবার বলছি, সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। চলুন প্রিয় শ্রোতা, শুরুতে আমরা জেনে নেই আর যে সুমনের কাছ থেকে কে আজকের অতিথি।
আমাদের আজকের অতিথির নাম জীবন। চার ভাই আর দু বোনের মধ্যে সবচেয়ে ছোট সে। সবার ছোট হওয়ার কারণে ছোটবেলা থেকেই বাবা মা ভাই বোন সকলেরই অনেক আদরে ছিলেন। ভাই বোনরা বাড়ির বাইরে থাকায় খুব একটা শাসনের মধ্যে তাকে থাকতে হয়নি। এই সুযোগে হয়ে উঠেছিলেন পুরো ডানপিটে। আজের সাথে ঝগড়া তো কাল ওর সাথে মারামারি, ফলে প্রায় বাড়িতে বিচার আসত। যতই মারামারি করুক না কেন, জীবন ছিল খুবই মেধাবী ছাত্র। শুধু লেখাপড়া নয়, খেলাধুলায় খুবই ভালো ছিলেন। দুর্দান্ত ক্রিকেট খেলতেন, এত জোরে ফাস্ট বল করতেন যে একবার একজনের নাক ভেঙে গিয়েছিল। তিনি জেলা ভিত্তিক দলগুলোতেও খেলেছেন। সময় পেলেই জীবন ঘুরে বেড়াতে পছন্দ করেন। সেই সময় তার সঙ্গী হয় হুমায়ুন আহমেদের উপন্যাস। ছোটবেলায় জীবনের স্বপ্ন ছিল একজন ক্রিকেটার বা ইঞ্জিনিয়ার হওয়ার, কিন্তু বর্তমানে সবকিছু বাদ দিয়ে প্রিয় মানুষটিকে কাছে পাওয়াই তার স্বপ্ন। কি ঘটে গেছে জীবনের জীবনে তা জানাতেই আজ সে হাজির হয়েছে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
প্রিয় শ্রোতা, আমরা জেনে নিলাম আজকের অতিথি হচ্ছে জীবন। জীবনের যে অপ্রিয় সত্যগুলো রয়েছে সেগুলো আমরা জানবো, এবং প্রথমেই আপনাকে জানিয়ে দিচ্ছি আজকে আমাদের সঙ্গে এক্সপার্ট প্যানেল থেকে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। আমি প্রথমে একটু অনুরাগ চাকমাকে ফোনে নিতে চাই এবং আপনাদেরকে জানাতে চাই যে পুরো অনুষ্ঠানের সাথে তিনি আমাদের সঙ্গে রয়েছেন। অনুরাগ চাকমা, আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আশা করছি জীবনের যে অপ্রিয় সত্যগুলো রয়েছে সেগুলো আপনি খুব মনোযোগ দিয়ে আমাদের সঙ্গেই শুনবেন, এবং সবশেষে আপনার মূল্যবান মতামতগুলো আমাদেরকে জানিয়ে দেবেন। ধন্যবাদ অনুরাগ চাকমা। এবং শেষে গিয়ে আপনার মূল্যবান মতামত আমরা অবশ্যই জানবো। প্রিয় শ্রোতা, আমরা চলে যাচ্ছি জীবনের কাছে, জীবনের যে অপ্রিয় সত্যগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানাতে। জীবন, আমি আপনাকে প্রথমেই যে বিষয়টাতে আশ্বস্ত করতে চাই এবং একই সাথে প্রশ্নও করতে চাই, সেটা হলো যে যাহা বলিব সত্য বলিবতে যারা এখানে আসেন তারা তাদের জীবনের অপ্রিয় সত্য এবং অপরাধ বোধ স্বীকার করে, সেই জায়গাটা থেকে আপনিও আজকে আপনার জীবনের অপরাধ বোধ ভুল বলেন, যাই বলি না কেন সেটা আপনি আজকে লোকের সম্মুখে অকপটে স্বীকার করবেন। এবং সাধারণত যেটা হয়, ফার্স্ট ইমোশনের জায়গাটা থেকে আমরা অনেকেই এটাকে ভালোভাবে নিতে পারি না, অনেকেই হয়তো বা গালমন্দ করি, এক ধরনের বিরূপ মন্তব্য করে। তো এইরকম একটা জিনিস হওয়ার সম্ভাবনা আছে বা হয়ে যায় অনেক সময়, তারপরেও আপনি জেনে শুনে কেন যাহা বলিব সত্য বলিবতে আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো বলতে আসলেন?
আমি এই জন্য এখানে আসছি যে আমি যে বয়সে এই ভুলগুলো করছি, এই ভুলগুলো সাধারণত এখন ক্ষমতার অপব্যবহার বলেন আর নিজের মানসিকতা থেকে বলেন, সবাই এগুলোর দিকে অনেকটা ঝুঁকে।
আচ্ছা,
আমি চাই যে আমার লাইফটা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছে, এরকম অপরাধ অনেকেই করতেছে, আমি চাই না আমার মতো আরো কিছু জীবন এভাবে ঝরে যাক।
আপনার উদ্দেশ্য মহৎ, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই আমি। আর যে অপরাধ কিংবা যে অপ্রিয় সত্যগুলো আপনি আজকে এখানে প্রকাশ করবেন, সেই অপরাধের মধ্যে কি আপনি এখন আর রয়েছেন?
না, আমি এখন ওইটাকে পুরোটাই আমার জীবন থেকে মুছে ফেলেছি এবং আমার ভুল বুঝতে পেরে আমি
ফিরে এসেছি,
কিন্তু আমার জীবনটাকে আর সাজাইতে পারতেছি না।
ওকে প্রিয় শ্রোতা, আমরা আমরা অপ্রিয় সত্যগুলোর মুখোমুখি আমরা হব, কিন্তু আমরা আশ্বস্ত করতে চাই আপনাদেরকে যে জীবন আজকে যে বিষয়গুলো এখানে স্বীকার করবে সেই বিষয়গুলোর সাথে জীবনের যে লাইফ স্প্যান, সে স্প্যানে একটা সময় তার সংযোগ ছিল, কিন্তু বর্তমানে জীবন সেগুলো থেকে বের হয়ে এসছে, সেটার পরিণতি কি, সেই ভুলের পরিণতি কি, সেই অপরাধের পরিণতি কি, সেটা আমরা ধীরে ধীরে আবিষ্কার করব। পুরো অপ্রিয় সত্য যে বিন্যাস বা যে প্রকাশের ব্যাপারটি এখানে ঘটবে সেটা তিন ভাগে বিভক্ত। আমরা বলে থাকি কি ভুল বা অপরাধ করেছেন, কেন করেছেন এবং করবার পরের পরিণতি কি। আমি জীবনকে জিজ্ঞেস করতে চাই, আপনি কোন পার্টটা আগে বলতে চান?
আমি প্রথম থেকে শুরু করতে চাই।
তার মানে আপনি কি কারণে ভুল করেছেন, ভুলের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, সেটা আপনি আগে বলতে চান? ওকে, আপনি শুরু করুন।
আমি শুরু করব 2004 থেকে।
জি, তখন আপনার বয়স?
তখন আমার বয়স 14 অথবা 15। আমি যখন ক্লাস 7 পড়ি, ঠিক তখনই আমি খুবই ডানপিটে এবং আমার আমার পরিবারটা ছিল একটা বদ্ধ বা সামাজিকভাবে আমরা ভালোই প্রতিষ্ঠিত, কিন্তু আমার পরিবারের সদস্যরা সবাই বাইরে থাকতো, তো শুধু মা এবং বাবার সাথে আমি থাকতাম। তো আমি ওই জন্য একটু ডানপিটে স্বভাবে ছিলাম, যে আমাকে শাসন করার মতো কেউ ছিল না। তো আমি যে জায়গাতে আমাদের যে স্কুলের মাঠটা, আমি যেখানে ক্রিকেট খেলতে যেতাম, ক্রিকেট খেলার ওই মাঠের পাশে একটা বাড়িতে, যেখানে আমার একটা মেয়ের সাথে, আমাদের গ্রামেরই মেয়ে, আমি ছোটবেলায় ওকে দেখি নাই, পরে আস্তে আস্তে দেখলাম যখন, তখন আমার খুব ভালো লাগতে শুরু।
উনি কি আপনার সমবয়সী ছিল?
না, আমার 2 বছরের
জুনিয়র ছিল। তার মানে সে ক্লাস 5 কিংবা 6 এ পড়তো। জি।
তো ওই সময় আমি যখন ক্রিকেট খেলতে যেতাম, আমার খেলা থাকলেও আমি মাঠে যেতাম, আবার খেলা না থাকলেও আমি ওখানে যেতাম, এবং যাওয়ার পরে একটু দেখার চেষ্টা করতাম, এবং আমাকে আমি তাকে যে দেখতেছি বা তাকে তার প্রতি যে একটা আশ্বস্ত, এই জিনিসটা ওর ভিতরে আমি গ্রো করতে চেষ্টা করতেতাম।
কিরকম ভাবে?
যে আমি অবলোক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতাম।
আই এম রিয়েলি সরি, কারণটা হচ্ছে অনেক ছেলে আসলে পারে না। আমরা এরকম শুনেছি যে প্রেমে পড়লে নাকি বা ভালোবাসলে নাকি সাধারণত চোখের দিকে তাকানো যায় না, আপনার ক্ষেত্রে আমরা উল্টো দেখলাম। ওকে, আপনি চোখের দিকে বা ওর দিকে একভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতেন, কারণটা কি? ওর অ্যাটেনশন গ্রো করার জন্য। ওকে,
তো ওদের আমার মাঠের পাশে আবার একটা পুকুর ছিল, পুকুরের ওই পারে ওদের বাড়ি ছিল, ওখান থেকে আমরা আই কন্টাক্ট করতাম, মানে আমি ওর দিকে তাকাই আছি, ও ফলো করতেছে যে আমার দিকে ওর ভাইটা তাকাই আছে। তো আস্তে আস্তে যখন এটা বাড়তে লাগলো, তখন আমি জানতে পারলাম যে আমি যে স্কুলে পড়তাম ওই স্কুলে ওর ফুফু পড়ে, ফুফু আপন ফুফু ও পড়ে। তো আমি এমনিতে একদিন, আমার ক্লাসমেট ছিল কিন্তু অন্য ডিপার্টমেন্টে, তো আমি বললাম যে তোমার কি ভাতিজি ওটা? বললো হ্যাঁ আমার ভাতিজি। তো আমি, তোমার ভাতিজি তো অনেক সুন্দর। তখন কিন্তু আমি কিশোর, একদম বুঝি না, তারপরেও কেন যেন একটা ভালো লাগা মনের ভিতরে তৈরি হচ্ছে। ওর নাম ছিল হচ্ছে সুমি।
ওকে,
সুমি। তো আমি বললাম, সুমি তো অনেক সুন্দর, তোমার ভাইয়ের মেয়ে, তো আমার তো খুব ভালো লাগে, বড় হলে আমার সাথে বিয়ে দিবা তোমরা? ওর ফুফুকে আমি বলতেছি।
ওকে,
ওর ফুফু এটাকে অন্য মাইন্ডে নেয়। ওই খেলা খেলতে যেতাম আর দেখা হতো, তো এর মধ্যে আস্তে আস্তে কেন যেন একটা মনে হচ্ছে যে আমার দিকে সেও তাকায়, আমাকেও তার ভালো লাগে। আর এই ভালো লাগার থেকেই আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমাদের স্কুলে একটা ফাংশন হয়, ওই ফাংশনে আমি একটা গান গাইতাম। মানে আমার গানটা আবার সবাই স্কুলে সবাই জানতো যে আমি ভালো গান গাইতে জানি। শুধু কোনো রিমিক্স ছিল না, কোনো বাজনা ছিল না, কিন্তু শুধু গলাতে মাইকে একটা গান গাও যেভাবে গ্রামে ওরকম ভাবে আমি গান গাইতাম। তো ফাংশনে আসছিল, দেখার পরে আমার গান শুনে নাকি ওরা অনেক ভালো লাগে। ফুফুকে বলে যে আন্টি ভাইয়াটা কে, ও তো অনেক সুন্দর গান জানে, আমার তো ভালোই লাগে।
মানে আপনি গান গাইতেন এবং আপনি ভালোই গান গাইতেন, রাইট?
জি।
যাহা বলিব সত্য বলিব শ্রোতারা যদি একটু চান, মানে আপনার কাছ থেকে শুনতে চান, আপনি কি শোনাবেন?
অবশ্যই
আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে।
চোখ মেলে দেখি তোমাকে, চোখ বুঝলে পায়ার কাছে, তার বেশি ভালোবাসা আমি দিতে চাই, যত ভালোবাসা পৃথিবীতে আছে ভালোবাসি বড় ভালোবাসি, এর বেশি ভালোবাসা যাই না, ও আমার প্রাণ পাখি ময়না, ভালোবাসি বড় ভালোবাসি এর বেশি ভালোবাসা যাই না, ও আমার প্রাণ পাখি ময়না।
বাহ বাহ বাহ, চমৎকার, অদ্ভুত সুন্দর গান আপনি। ওকে, তো আপনি আপনার ময়নার জন্য এই গানগুলো মানে গাইতেন আর কি, তাই তো? এবং সেই সময় ময়না ছিল হচ্ছে সুমি। আচ্ছা, তো সেই ময়নার গল্পে আমরা আবারও ফিরে যাই, তারপর কি করলো?
তারপরে মেয়েটা আমাকে এক পর্যায়ে ফুফু এসে বললো তোমার তোরও কি ভালো লাগে? তো আমি বললাম হ্যাঁ ভালোই তো লাগে। তো ওর ফুফুর মাধ্যম দিয়ে আসলে সম্পর্কটা কেমন যেন আস্তে আস্তে বাড়তে লাগলো। আমি একটা চিঠি লিখলাম, প্রথম চিঠি ও চিঠির উত্তর দিল, তারপরে চিঠিটা আমিও উত্তর দিতাম, তারপরে গান গান লিখে দিত বা কোনো ছন্দ বা কবিতা যার মধ্যে মনের মাধুরী মিশিয়ে কিছু চিঠি আদান প্রদান চলত। তারপরে একটা পর্যায়ে আমি তখন তারপরে সুমি তখন কি করলো, ও তখন ক্লাস 8-এ উঠলো, আমি উঠলাম ক্লাস 9-এ। ও ক্লাস 8-এ পড়া অবস্থায় ও যে স্কুলে পড়তো ওই স্কুল থেকে করলো কি অন্য একটা স্কুল চেঞ্জ করলো। আমরা কিন্তু একই স্কুলে পড়তাম না, দুজন আলাদা আলাদা স্কুলে পড়তাম। যাওয়ার সময় রাস্তার মাঝখানে দেখা হতো আমাদের সাথে, আই কন্টাক্ট হতো, একটু হাসি দিত, আমার ভালো লাগতো, আবার চোখ টিপানিও দিত। হ্যাঁ, তারপরে আমিও চোখ টিপানি দিতাম। তারপরে ও স্কুলটা চেঞ্জ করলো, চেঞ্জ করে ও ইচ্ছা ছিল সায়েন্স নিয়ে পড়বে। তো ক্লাস 8-এ শেষ করে 9-এ গিয়ে ও আবার ভর্তি হলো অন্য একটা স্কুলে, আমি তখন ক্লাস 10-এ উঠলাম। তারপরে ও ওইখানে স্কুলে ভর্তি হয়ে সায়েন্স নিল। আমি আস্তে আস্তে তখন আমাদের সম্পর্কটা অনেক ভালো চলতেছে। কিশোর বয়স, আসলে ভালোবাসাটা কি আর মানে ভালোবাসলে কি হয় এগুলো আমি তখন তো অতভাবে বুঝতাম না। তারপরে আমাদের সম্পর্কটা চলার এক ফাঁকে হলো কি, ওই স্কুলের একটা অনেক সুন্দর ছেলেটা, নাম বলবো না, ছেলেটাকে দেখতাম তো ওর সাথে আড্ডা দিত, কথা বলতো। তো আমি একদিন জিজ্ঞেস করলাম কে ওর সাথে তুমি এত মিশো, কে এটা? তো বললো আমাদের স্কুলের বড় ভাইয়া। তো বললাম দেখো তেমন কিছু যেন করো না যা আমার জন্য খারাপ হয়ে দাঁড়ায় বা তোমাকে তোমার সাথে আমার একটা সম্পর্ক আমার কাছে তো এটা খারাপ লাগে, তুমি অন্য ছেলেদের সাথে এত মিশবা কেন, কথা বলবা কেন? তখন ও আমাকে ওইটা ব্যাড রিয়েক্ট করলো যে কেন আমি করলে তোমার সমস্যা কি, আমি তো তোমাকেই ভালোবাসি,
মানে সুমি
সুমি।
ওকে,
তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে তুমি, আবার ওকে ওর প্রতি আমি খুব দুর্বল ছিলাম, ও যেটা বলতো আমি সেটা মানতাম,
যেটা বলতো সেটাই মানতাম,
সেটাই মানতাম।
এমন কিছু কি বলতো যেটা একেবারে ইললজিক্যাল কিন্তু আপনি মানতেন?
এরকম না, ও আমাকে বলছে তুমি কতটুকু ভালোবাসা দেখে তোমার হাতে রক্ত বা তোমার কিছু দিয়ে আমাকে একটা চিঠি লিখো তো,
ও বলেছে আপনাকে?
হ্যাঁ।
আপনি কি করলেন তারপর?
তারপরে আমি ব্লেড দিয়ে হাত কেটে ফেললাম।
কোন জায়গায় কেটেছিলেন?
আঙ্গুলে এখনো দাগ আছে।
মানে হাতে কেটেছিলেন নাকি? অনেক সময় এই যে অনেক দেখে না যে মুরগির গলা ঠলা কেটে,
ওই কাজটা ও করছিল পরে আমি জানছি।
মানে আপনি হাত কেটেছিলেন, সে মুরগি রক্ত দিয়েছিল?
হ্যাঁ।
ওকে,
আমি হাত কাটলাম, হাত কেটে ওর নাম লিখে S+J, লিখে তারপর একটা লাভ চিহ্ন আঁকায় অনেক গাঢ় হয়ে গেছে রক্তটা, যখন বাতাসে শুকায় আমি যখন ভাস করে দিলাম, ও পাওয়ার পরে ও তো বলতেছে না তুমি তো এটা রক্ত দিয়ে লিখো নয়, আমি জানি ছেলেরা অনেক চিট, এটা তুমি মুরগির রক্ত অথবা কবুতরের বাচ্চার রক্ত এইগুলো দিয়ে হয়তো লিখছো। পরে ওটাকে ওকে আমি শিওর করার জন্য ওকে স্কুলের পথে আমি ধরলাম, ধরে আমি দেখলাম যে আমার দেখো তুমি আমার আঙ্গুলটা যে এখনো কাটা, তারপরে ও বিশ্বাস করছে হয়তো ওর জায়গা থেকে। তারপর আমি আবার বললাম তুমি আমাকে কতটা ভালোবাসো দেখি তুমি একটা চিঠি দাও আমাকে,
গলা কেটে চিঠি দাও।
তারপরে ও একটা চিঠি লিখছিল, পরে আমি ওই চিঠিটা পাইলাম, পাওয়ার পরে আমার কাছে খুব আনন্দ লাগলো যে আমরা তো তাহলে অনেক দুজন দুজনকে ভালোবাসি, আমি ওর আমার রক্ত দিলাম, ও আমাকে ওর রক্ত দিয়ে চিঠি লিখলো। এভাবে চলতে চলতে
ফাঙ্কি মানে এই ইমোশন গুলো আমাদের কিন্তু আমাদের প্রেম প্রেমের সংস্কৃতিতে ঢুকে গিয়েছে, কিন্তু এগুলো কিন্তু আসলেই প্রমাণ করার মতো এমন কিছু না। হাত কাটা, বুকের মাঝখান থেকে কাটা, তারপরে কত কি কেটে কুটে রক্ত দিয়ে চিঠি লিখতে হয়, ও মাই গড, মানে লিখলেই মনে হয় যে আমি এক মহারাজা হয়ে গেছি। অনেকে তো আবার অ্যাসিডের পাতা দিয়ে ওই যে হাতেও পুড়িয়ে ফেলেন, নাম লিখেন, দেখা গেল যে নাম লিখলো একজনের, পরবর্তীতে বিয়ে করতে হচ্ছে আরেকজনকে, সারা জীবনের জন্য গঞ্জনা টানতে হচ্ছে, আপনি আবার মাথা জোরে জোরে ঝোঁকাচ্ছেন, অনেকেই বুঝতে পারবেন আর কি, মানে আমাদের রেডিও লিসনার যারা সেজন্য আমাকে বলে দিতে হচ্ছে। প্রিয় শ্রোতা আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2 এ আজকে জীবন তার জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করছে, তার যে অপ্রিয় সত্য বা অপরাধ বোধ সেটার ব্যাকগ্রাউন্ডে আমরা রয়েছি। আমরা একের পর এক সেই জায়গাগুলোতে যাব এবং আপনাদের আরো একবার মনে করিয়ে দিচ্ছি আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। আমরা তার মূল্যবান মতামত, আমাদের জীবনের যে অপ্রিয় সত্যগুলো রয়েছে সেগুলো প্রকাশ পাওয়ার পর আমরা তার কাছ থেকে শুনবো। তিনি আমাদেরকে ফোনে শুনছেন লাইভ, আমরা একেবারে শেষের দিকে গিয়ে তাকে আমরা ফোনে কানেক্ট করবো। হ্যাঁ, তারপর
তারপরে বললো যে আমি এরকম মিশলে তোমার সমস্যা কি, তারপর আস্তে আস্তে আমাদের চলতেছে, এর মাঝখানে আমি দেখলাম যে না ও আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যাচ্ছে, কেন জানি আমি আগে যেভাবে ওকে পেতাম ওই পাওয়াটা ওর মধ্যে পাচ্ছি না, আমার দিকে ঠিক মতো তাকায় না, ও স্কুল ছুটি হয়েছে আমার স্কুল আগে ছুটি হয়ে গেছে, আমি সাইকেল নিয়ে ওর পিছনে অপেক্ষা করতেছি বা কোনো বট গাছতলায় বা কোনো একটা দোকানের সামনে দাঁড়িয়ে আছি সাইকেল নিয়ে, ও তখন কখন আসবে কখন আসবে পথে দাঁড়ায় রয়েছি। দেখলাম যে ও যেদিন হেঁটে আসতো, হেঁটে আসার কথা, হঠাৎ হেঁটে আসে না, দেখি ভ্যানে চলে যাচ্ছে, কারণ হেঁটে আসলে আমরা লং টাইম একটা সময় পাবো, একটা মানে গ্রামের মধ্যে, তো গ্রামের মধ্যে থাকলে হয় কি যে কেউ দেখলে আমার আবার ভয় করতো যে আমার বাড়িতে বলে দিবে কিনা যে ওই মেয়ের সাথে দেখলাম ও কথা বলতেছে, এরকম ভয় একটা কাজ করতো। এই জন্য যে জায়গাটার মধ্যে মাঠ অথবা লোকজনের জনবলের চলাফেরা কম ছিল আমরা ওই এলাকাটাতেই কথোপকথন করতাম স্কুলে যাওয়ার পথে, ওর আসার পথে বা স্কুলে যাওয়ার পথে।
ওকে,
অনেক সময় আমি ক্লাস মিস দিতাম, একটা ক্লাস মিস দিয়ে ওর সাথে ওকে স্কুল পর্যন্ত আগাই দিয়ে আসছি, তারপরে আবার ফিরে আসতে আমি আমার স্কুলে, এই জন্য বকা চকা মারঝাড় এগুলো অনেক খেতাম। আর এখানে আমার প্লাস পয়েন্ট ছিল যে আমার বাড়িতে অভিভাবক ছিল শুধু বাবা এবং মা, তাছাড়া আমার বড় ভাই যারা আছে তারা সবাই গ্রামের বাইরে থাকতো, গ্রামের বাইরে বলতে কেউ ঢাকাতে কেউ রাজশাহী বা শহরে থাকতো।
জি,
তারপরে আমি দেখলাম যে আমার ভিতরটায় আমি যেভাবে ছিলাম ও আর এইভাবে নাই। তারপরে ওই ছেলেটার সাথে শুনলাম যে রিলেশন হয়ে গেছে, আমার সাথে আর তেমন কথাবার্তা বলে না, আমি কথা বললেও শুনে না, কোনো কিছুই আর ওর মধ্যে পাচ্ছি না। তারপরে এর আগের একটা কথা ছিল, সেটা হচ্ছে যে স্কুলের আর একটা ফাংশনে ও আমাদের স্কুলে আসে, তারপরে ও আমাকে একটা জায়গার মধ্যে নিয়ে যায় যেখানে কেউ লোকজন ছিল না, একটা রুমের মধ্যে কমন রুম আর কি, সবাই দেখা যাচ্ছে ফাংশনের দিকে আর আমরা তখন লুকোচুরির জন্য ওইদিকে আসি,
সবাই ফাংশনে আপনারা
ডিসফাংশনে। তারপরে ও আমাকে কিছু অঙ্গভঙ্গি করে যেগুলো ওর ভিতরে হয়তো বা চাওয়া ছিল যে আমি তাকে একটু জড়িয়ে ধরি কিস করি এই ধরনের কিছু, কিন্তু আমার ওই সময়টাতে আমার ভিতরে কোনো ওই ধরনের মানসিকতাই ছিল না, মনে হতো শিরি ফরহাদ বা ওই যে লাইলি মজনু,
পরিণতি জানতেন মানে শিরি ফরহাদ বা লাইলি মজনুর পরিণতি কি হতো জানতেন?
পরিণতি শুনছিলাম যে তারা নাকি দুজন দুজনকে পায় নাই, আমার ঠিক জানা নেই আর কি, কিন্তু জানি তো ওরা অনেক বড় মাপের একজন প্রেমিক প্রেমিকা ছিল।
আপনিও এরকম নিজেকে বড় মাপের প্রেমিক প্রেমিকা ভাবতেন আর কি?
যে আমি একটা রিয়েল প্রেম করব যেখানে আমাদের ভিতরে কোনো অবৈধ কিছু হবে না।
ওকে,
তারপরে ও আমাকে এমন অঙ্গভঙ্গি করতে লাগছিল যে আমি ওটাকে রিয়্যাক্ট করে বললাম না এগুলো আমার ভালো লাগে না, তুমি কেন আমার কাছে আসতেছো, যাও তুমি আমার সাথে কথাই বলবো না।
এটা কি আপনি করেছিলেন?
আমি করেছিলাম,
সে করেছিল, আপনি মানে আমি ঠিক মানে আজকে তো আপনি সত্য স্বীকার করতে এসেছেন। সাধারণত আমাদের সমাজে ছেলেরাই এরকম কাজ করে, মানে মোস্ট কমন সিনারিও, এবং মেয়েরা অস্বীকার করে, আপনার ক্ষেত্রে আমরা উল্টো দেখতে পাচ্ছি। মানে আপনি মোটামুটি যে বাংলা সিনেমার ডায়লগ আছে না যে কিরকম যে মন পাবে তো ইজ্জত পাবে না, ইজ্জত পাবে না মন পাবে না, কিরকম যেন একটা কথাবার্তা বলে না, ওইরকম একটা অবস্থা আপনার। ওকে, তারপর
তারপর ওকে আমি বললাম যে না এগুলো আমার ভালো লাগে না, তুমি কেন এগুলো বলছো, যাও তুমি আমার সাথে কথাই বলবো না। এক পর্যায়ে রাগ করে আমি ওকে বললাম তুমি চলে যাও, এই ফাংশনেই থাকবে না, আমি আজকে গানও গাইবো না। তারপর আমি ফাংশন থেকে চলে আসলাম, তারপরে ওকে পাঠিয়ে দিলাম, ও রাগ করে চলে গেল, আমিও রাগ করে চলে আসলাম। তারপর থেকে দেখলাম যে এরকম, মানে ও আমার প্রতি উল্টা একটা স্বভাব চলে আসছে। তারপরে ওই ছেলের সাথে কিছুদিন সম্পর্ক করলো, আমি তখন জানতে পারলাম, আমি তখন দূরে চলে গেছি ওর থেকে, আমি তো কান্নাকাটি করতাম, তারপরে অনেক খারাপ লাগতো। তারপরে হলো কি, ও দেখলাম যে ওই ছেলের সাথে কিছুদিন রিলেশন করার পরে আর একটা ছেলের সাথে আবার রিলেশন করলো। ওই ছেলেটা আবার দেখতে খুব সুন্দর ছিল। তো পরবর্তীতে আমি শুনলাম যে ওই ছেলের সাথে ও রুমে একা ছিল, যে আমার বন্ধু বান্ধব থেকে শুনলাম। আমার খুব খারাপ লাগতো তখন, যে আমার তাহলে কি ওর চাহিদাটা ছিল এরকম, আমি এত মন থেকে একটা মেয়েকে ভালোবাসলাম কিন্তু ও এগুলোর জন্য কি আমাকে ছেড়ে চলে গেল। তখন আমার কাছে মনে হলো যে আমি এই মেয়ের সাথে রিলেশন করব না, এইরকম বিয়াদব মেয়ে, আমি তো চাই ভালো একজন মানুষ যে আমার জীবনে আসুক, আমি ভবিষ্যতে তাকে নিয়ে সংসার করব, এরকম চিন্তাও করতাম ওই সময়তে।
ওকে,
তারপরে যখন আমার ভিতরে এরকম চিন্তা ভাবনা থাকতো, ওর ভিতরে দেখলাম যে এই ধরনের আমার নিজের কাছে, তখন আমি খুব ই করতাম যে আসলে মেয়েটাকে এরকমই। তারপরে ওই ছেলের সাথে ও রিলেশন কাট আপ করে আবার আরেকটা ছেলের সাথে রিলেশন করলো, সে দেখতে অনেক সুন্দর। পরে ওই ছেলেটার মনে হয় ডিফেন্সের চাকরি হয়েছে আমি যতটুকু জানি। ওই ছেলের সাথে রিলেশন করলো, রিলেশন করার পরে আমি তখন ওকে আস্তে আস্তে একদম ভোলার চেষ্টা করলাম। তবে আস্তে আস্তে কেন জানি আমার মনের মধ্যে থেকে ও উঠেই চলে গেল, যে আসলে এরকম মেয়ের সাথে রিলেশন করার চেয়ে না করাটাই ভালো। তখন আমি নিজেকে খুব মানে নামাজ পড়তাম, পাঁচ শক্ত নামাজ পড়তাম, এবং আমি নিজেকে মনে করতাম যে আমার ভিতরে কোনো অপরাধ নেই। তারপরে ওইটা গেল ওই পর্যন্তই, আমি তারপরে দেখা হতো কিন্তু আমি তাকাইতাম না আর, মানে আমার কাছে দেখলে ওকে ঘৃণা লাগতো যে এইরকম বিয়াদুপ মেয়ে, এত ঘৃণা লাগতো। তারপরে আমি ক্লাস টেনে যখন পড়তাম, পড়ার পরে আমি এসএসসি পরীক্ষা দিব, এসএসসি পরীক্ষার টেস্ট পরীক্ষার আগে আমাদের এই স্কুলের একটা মেয়ে আমাকে খুব পছন্দ করতো, আমি পরে শুনছি। তারপরে আমার একটা ফ্রেন্ড আমাকে বললো যে আমি যে মেয়েটা আমাকে পছন্দ করতো, ওই মেয়েটাকে আবার ও পছন্দ করতো। আমাকে বললো তোর বাড়ির পাশে তো বাড়ি, তুই একটু ম্যানেজ করে দে না, আমার রিলেশনটা যেন ওর সাথে হয়। তো আমি বললাম ঠিক আছে, তুই দোস্ত মানুষ, আমার রোল সবসময় এক থাকতো, ওর রোল দুই থাকতো, আমাদের ভিতরে খুব ভালো একটা বন্ধুত্ব। ও করলো কি, আমাকে একটা লাভ লেটার দিল যে তুমি ওইটা ওর কাছে পৌঁছাই দিবা। আমি সাধারণত আমি তখন তো বুঝি নাই যে ও আমাকে পছন্দ করে। তারপরে আমি চিঠিটা ওকে দিলাম, দেওয়ার পরে যে জিনিসটা হলো সেটা হচ্ছে ও রিয়াক্ট করলো যে কে দিছে এটা, তোমার নাকি অন্য কারোর। তাহলে দেখো না কার, আগে তুমি দেখো ওই মেয়েটাকে আমি দিচ্ছি, কারণ আমার বাড়ির পাশের বাড়ি দেখা হয় সবসময়, আমাদের নিজ ক্লাসে পড়তো। তারপরে মেয়েটা ওই চিঠিটা পেয়ে ওর নাম দেখে, ওই ছেলেটা সরাসরি নাম দিছিল, ওর নাম দেখে না পড়েই ছিঁড়ে ফেললো আমার সামনে।
ওকে,
তারপরে ও আমাকে বললো যে না ভাইয়া, ওকে বলে দিয়েন যে ও যেন আমার সাথে এরকম কিছু না করে, বা আমাকে যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো কিছু না দেয়। তারপরে আমি টেস্ট পরীক্ষা দিব, টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য চলে গেলাম আমাদের শহরে।
ওকে,
শহরে চলে গেলাম, শহরে যাওয়ার পরে আমি মেসে থাকতাম। তারপরে আমার তখন আমি যখন একা থাকতাম তখন খালি ওই যে সুমির কথা মনে উঠতো, যে আমি অনেক ভালোবাসতাম, আমাকে এইভাবে কষ্ট দিল। তখন মোবাইলে মেবি 12 টাকা বা 10 টাকা মিনিট ছিল, আমাদের মেসে আবার একজনারই মোবাইল ছিল। ওই মোবাইলটা নিয়ে ওই মোবাইল থেকে ওকে আমি বাড়িতে পাঠালাম, দোস্ত আমার তো খুব খারাপ লাগতেছে, যদি সুমি আবার আমার মতো করে ফিরে আসতো তাহলে তো আমার খুব ভালো লাগতো। তারপরে ওকে আমি পাঠাইলাম বাড়িতে যে তুমি যাও, তারপরে ওকে একটু ফোনটা ধরাই দিও, নাহলে আমার পরীক্ষা ভালো হবে না। তারপরে আমার পরীক্ষার আগে ওকে পাঠাইলাম, ওর মোবাইলে 500 টাকা ভরে দিলাম যে তুই যা এই টাকা দিয়ে আমার এই মেসের এই নাম্বারে ফোন ব্যাক করিস, দেখা হলেই। তারপরে ও দেখা করতে গেছে, তারপরে ও এমন রিয়াক্ট করছে বা ব্যাড বিহেভ করছে যে ও নিজেই ওখানে থ হয়ে গেছে। তারপরে আমাকে ফোনে বললো যে দোস্ত এরকম ওর সাথে তো যোগাযোগ করার চেষ্টা করছিলাম, ও আমার সাথে করতো,
সুমি এরকম আপনার কাছ থেকে চলে গিয়েছে, সুমি অন্য ছেলের সাথে ডেট করছে, তারপর আপনি সুমিকে ছাড়তে পারছেন না, তাই তো?
মনের মধ্যে কেন যেন একটা ভালো লাগা থাকে না, ওই জায়গাটা থেকে আমার আসতে
কোনোভাবে আপনি নিজেকে সরিয়ে নিতে পারছেন,
বুঝতে পারছি না,
রাইট?
কারণ ওই সময় আবার গ্রামে থাকতাম, সবার সামনে দেখতাম টেকতাম, তো এই জন্য ততটাই হলো না। যখন আমি বাইরে গেলাম তখন আমার ভিতরটাই ওই ভাবনাটা আসতো আর কি।
ওকে,
এরপরে হলো কি, ও যখন ফোনে কথা বললো তখন আমি খুব কষ্ট পাইতে লাগলাম, যে সুমিকে আমার চাই, সুমির এরকম দেখে আমার খুব খারাপ লাগলো, পরীক্ষা খারাপ হতে শুরু করলো, আমার পরীক্ষা তখন শুরু হয়ে গেছে। তারপরে ওর আমার পরীক্ষা খারাপ হতে লাগলো, এই পরীক্ষা খারাপ হওয়া দেখে আমার কাছে মনে হলো যে আমি তো খুব ভালো স্টুডেন্ট, আমি ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, আমি তো এ প্লাস পাইতে পারি, তাহলে আমি কেন পরীক্ষা খারাপ দিচ্ছি একটা মেয়ের জন্য? যদি আমি এরকম পরীক্ষায় দিই তাহলে পাস করলে তো খারাপ রেজাল্ট হবে, তাহলে একটা পরীক্ষায় দিব না, না দিলে তো আর একবার ভবিষ্যতে আর একবার সুযোগ পাবো পুরো সাবজেক্ট গুলো একবারে পরীক্ষা দেওয়ার জন্য।
এটা কোন সময়? এসএসসির সময়টা?
এসএসসির সময়।
আপনি কি সেটা করলেন?
হ্যাঁ, আমি একটা পরীক্ষা বাদ দিয়ে দিলাম।
জীবনের প্রথম ভুল প্রিয় শ্রোতা, এবং এই ছোট ছোট ভুলগুলো কখনো কখনো অপরাধের জন্ম দেয়। আমরা ব্যাকগ্রাউন্ডে রয়েছি, ভুলের ব্যাকগ্রাউন্ড, জীবনের প্রথম ভুল, এই যে সিদ্ধান্তটা আপনি নিলেন, নিজে থেকেই সিদ্ধান্তটা নিয়েছেন, আপনার পরিবার তখন কি ভূমিকা পালন করবে?
পরিবার জানতো না যে আমি পরীক্ষা দিই নাই, কারণ আমি তো মেসে আছি।
আচ্ছা,
আমি মেসে আসছি, পরীক্ষা দিচ্ছি কি না দিচ্ছি আমি গেছি, যাওয়ার পরে ইচ্ছা করেই করছি কি, পরীক্ষার হলেও গেছি, পরীক্ষা দিচ্ছি বলতে আমি পরীক্ষার হলে গেলাম, কিন্তু রেজিস্ট্রেশনের ফর্ম পূরণ থাকে না, নাম্বার গুলো বসাইতে হয়, তারপর ওইগুলো ব্ল্যাঙ্ক করে দিতে হয়, ওই জায়গাটাতে ইচ্ছা করে ভুল করলাম, যেখানে আমার 720 ছিল 720 না দিয়ে 920 দিয়ে দিলাম।
আচ্ছা,
920 দিলে তো আমার রেজাল্ট ওই জায়গায় শো করবে না কম্পিউটারে, আমি জানতাম যে এটা ভুল হলে নাকি রেজাল্ট আসে না। তারপরে আমার রেজাল্ট খারাপ হলো, রেজাল্ট দিল, রেজাল্ট খারাপ হলো, আমি একটাতে ফেল করলাম।
আচ্ছা,
তারপরে বাড়ির থেকে সবাই বকাঝকা শুরু করলো যে কেন তুমি, তোমাকে মেসে পাঠাইলাম, তুমি পরীক্ষা কেন খারাপ করলে, তুমি পরীক্ষা খারাপ করলা, তোমার ভবিষ্যৎটা কি, তুমি এক বছর কেন লস দিলা।
রাইট,
আমি বললাম যে এক বছর আমি তো ইচ্ছা করে দেই নাই, হয়তো বা কোনো ভুলের কারণে। তারপরে আমি পরীক্ষার জন্য আবার চাপ দিতে লাগলো যে সামনে আবার ভালো করে পরীক্ষা দিতে হবে, এখনই পড়াশোনা করো, তুমি আবার মেসে চলে যাও।
আপনি পরিবারকে বলেছিলেন যে আমার ময়নার কারণে আমার আজকে অবস্থা?
না, আমি বলি নাই, কারণ
এই জন্যই তো বললাম সব দোষ ময়নার, ময়নার আসলে সব দোষ না, বয়সের দোষ। এবং ওই সময়টাতে গাইডেন্স এর দরকার ছিল। ফ্যামিলি থেকে আপনাকে কোনো গাইডেন্স দিচ্ছিল, বা আপনি যেরকম একটা প্রবলেমে পড়ছেন, ফ্রেন্ডরা কেউ আপনাকে সাজেশন দিত, বন্ধুরা কেউ আপনাকে সাপোর্ট করতো?
হ্যাঁ, আমার একটা বন্ধু সাপোর্ট করতো খুব, ও চাইতো যে ওই সুমির সাথে ওই রিলেশনটা বিল্ড আপ হোক এবং থাক,
ওটা চাইতো।
হ্যাঁ,
কিন্তু আপনি যেটাতে কারণে ভেঙে পড়ছেন, সুমি যাচ্ছে না, সেখানে যে সাপোর্টটা দেয়, আপনি সেই সাপোর্টটা কারোর কাছ থেকে পেয়েছেন ওই সময়?
না, ওই সময় পাইনি,
কোনো সাপোর্ট পান।
আরো তারপরে আমাকে পরীক্ষার জন্য চাপ দিল, আমাকে বললো ঠিক আছে তুমি আবার মেসে চলে যাও। আমি আবার মেসে চলে গেলাম, তারপরে পরীক্ষা দিলাম, তারপর 2007 আবার পরীক্ষা দিলাম, সাথে পরীক্ষা দেওয়ার পরে আমার রেজাল্ট ভালো হলো।
ওকে,
রেজাল্ট ভালো হলো, এবার পরীক্ষা দিলাম খুব ভালোভাবে। পরীক্ষা দেওয়ার পরে তখন আমার এলাকার একটা ভাই ছিল যে ও হচ্ছে ডিপ্লোমা পড়তো, তো আমি শুনছিলাম ভাইয়া নাকি এখন খুব ভালো চাকরি করে ডিপ্লোমা পাশ করার পরে, গ্রামের ছেলে তো। তারপরে আমি মনে করলাম যে ঠিক আছে তাহলে আমাকেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে হবে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে নাকি প্রথমেই 20,000-25,000-30,000 টাকার চাকরি হয়। তারপরে আমি মনে করলাম যে ডিপ্লোমা ভর্তি হতে হবে, তো আমার ব্যাকগ্রাউন্ড ছিল হচ্ছে কমার্সের, তো এখন আমাদের ওই সময় আবার রেজাল্টের ভিত্তিতে ভর্তি হতো, তো আমি অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে আমার চান্স হয়ে গেল, আমার বাড়ির থেকে কেউ সাপোর্ট ছিল না, সবাই চাইতো যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু আমি করলাম কি, ইন্টারমিডিয়েট ভর্তি না হয়ে সবাইকে ফুসলিয়ে ফাসলিয়ে বা রাজি করে যেভাবে হোক ম্যানেজ করে আমি ডিপ্লোমাতে ভর্তি হয়ে গেলাম।
ওকে,
এই ভর্তি হওয়ার আগ মুহূর্তে আবার আমার গ্রামের আরেকটা মেয়ে যে বলছিলাম আমার ফ্রেন্ড পছন্দ করতো, ওই মেয়েটা আমাকে অফার করলো, আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে আমাকে অফার করলো যে তোমাকে আমার অনেক ভালো লাগে, কারণ ওই সময় আমাদের গ্রামে আবার মনে করতো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হোক আর যে ইঞ্জিনিয়ারই হোক না কেন, বাইরে পড়লেই অনেক ভালো স্টুডেন্ট,
ভালো কিছু একটা,
ভালো কিছু একটা।
কোন মেয়েটা এটা?
এটা যে বলছিলাম,
যার কাছে আপনি চিঠি নিয়ে গিয়েছিলেন?
হ্যাঁ হ্যাঁ।
আচ্ছা, এবং সেই চিঠির নাম দেখি যে ছিঁড়ে ফেলেছে,
ছিঁড়ে ফেলেছে।
ওকে, সেই মেয়েটা আপনাকে
অফার করলো আমাদের বাড়িতে এসে?
বাবা,
আমাদের বাড়িতে আসতো, কারণ আমার মা আবার ওকে চিনতো ভালো, আমাদের বাড়ির পাশেই, তো আমার বাড়িতে এসে আমাকে অফার করলো যে তোমাকে আমি অনেক ভালোবাসি, বলতে পারি নাই, আমি তোমাকে চাই।
ওকে,
তো আমি সেই সময় ভাবলাম যে একটা মেয়ে আমার জীবনে আসছিল, সে এরকম করলো, আবার যদি এরকম কিছু হয়, একটু সময় নিলাম।
ওকে,
তখন আমি কিন্তু ডিপ্লোমাতে অলরেডি ভর্তি হয়ে পড়ছি।
ভেরি গুড ডিসিশন। হ্যাঁ, তারপর?
তারপরে আমি ফার্স্ট ইয়ার যখন ভর্তি হলাম, তারপরে ও আমার আমার তো ফোন ছিল না, আমি যেখানে থাকতাম, আমি ভর্তি হওয়ার পরে আমার ভাই আবার শহরে থাকতো, আমি ভাইয়ের বাসাতেই থাকতাম। ও আমার ভাইয়ের ফোন নাম্বার কিভাবে ম্যানেজ করে, আমার ভাইয়ের ফোনে একদিন ফোন দিছে, ভাই আবার ওকে চিনে, বলছে যে এই তোকে তো ফোন দিছে কথা বল, একদিন দুদিন করে কথা বলা শুরু হলো। তারপরে কথা বলতে বলতে দেখতাম যে আমার ভিতরে কেন যেন একটা ভালো লাগা তৈরি হচ্ছে ওর প্রতি। তারপরে ও আস্তে আস্তে সেইটা আরো গাঢ় পর্যায়ে চলে আসলো। তখন ওর সাথে যেই রিয়াক্টটা পাইছিলাম, ও মেয়ে মানে সুমি কথা বলতেছি, যে সুমি আমাকে যেভাবে নিছিল তার সাথে দেখি ও আমাকে ভালোভাবে নেয়, যে আমি যেটা বলি সেটাই শুনে। আর আগে ছিল কি, সুমি আমাকে যেটা বলতো আমি তারটা শুনতাম, কারণ সুমির প্রতি আমি দুর্বল ছিলাম।
ওকে,
আর ও আমার প্রতি বেশি দুর্বল মেয়েটা।
ওকে,
তখন আমার কাছে খুব ভালো লাগতো বিষয়টা, যে ও যা বলে তাই শুনে, তাহলে তো অনেক ভালো মেয়ে।
আচ্ছা,
তারপর
কি বলতেন আপনি? আর ও কি শুনতো?
যেমন আমি এদিক দিয়ে যাব, তুমি ওইখানে দাঁড়িয়ে থাকবা।
আচ্ছা,
ও দেখতাম তারও, আরো আমি চেক করতাম যে আসলে ও দাঁড়ায় কিনা। তার দশ মিনিট আগে আমি ওইদিক দিয়ে যাইতাম, দেখতাম যে ও এসে অলরেডি দাঁড়াই আছে আমার জন্য।
ওকে,
তারপরে আমাদের দেখা হতো লুকোচুরি, দেখা পুকুরের এই পাশে ওদের বাড়ি, ওই পুকুরের এই পাশে আমি দাঁড়াই বিরাজ করতেছি, ওই পাশে দাঁড়াই বিরাজ করতেছি, দেখা হচ্ছে। তখন আমার কাছে এই জিনিসগুলো খুব ভালো লাগা শুরু হলো, যে আমি প্রতি শুক্রবার আপনার শহর থেকে আর কি, শহর থেকে আমি ওই বৃহস্পতিবার চলে আসতাম, শুক্রবার থেকে ওর সাথে দেখা টেকা করে আবার চলে যেতাম। তখন কিন্তু আমাদের ভিতরে একটা ভালো রিলেশন তৈরি হয়ে গেছে। এরপরে হলো কি, আস্তে আস্তে ওদের বাড়ির সবাই জানতে শুরু করলো এই বিষয়টা, আমাদের চলাফেরা দেখে ওদের
পুকুরের এই পাশে পাশে প্রেম করে মোটামুটি সবাই জেনে গেল।
হ্যাঁ, মানে আমাদের চলাফেরা দেখে,
একই বলে গ্রাম। হ্যাঁ,
চলাফেরা দেখে সবাই আইডিয়া করতে শুরু করলো যে একটা হচ্ছে, এক জায়গায় দাঁড়ায় একটু কথা বলতেছে, ওইটাই কেমন যেন মানুষ এটা ঘোলাটি করে ফেলছে, যে জানো ওকে তো দেখলাম যে ওই মেয়ের সাথে অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, ও শহর থেকে আসে আর এসে ফুস্টি নুষ্টি এসেই করে মনে হয়, এই জায়গায় দাঁড়ায় থাকে, ওই মেয়ের সাথে এত কথা বলে কেন, এইভাবে গ্রামের একটা যেরকম হয়। এইগুলো তৈরি হলো, তারপরে আমার ওর বাড়ি থেকে জানাজানি শুরু হয়ে গেল। জানাজানি হওয়ার পরে ওরা আবার খুব রক্ষণশীল ফ্যামিলির মেয়ে ছিল, তারপরে ওরা কৌশল করে করলো কি, আমি শহরে আছি, আমার একটা ফ্রেন্ড আবার খুব জানতো মানে আমাদের ভিতরে কখন কি হচ্ছে না হচ্ছে, ও মাধ্যম ছিল, পিয়ন যাকে বলে আর কি, আমার চিঠি ও নিয়ে যেয়ে দিত আর ওর সিটে আমাকে এনে দিত, এরকম কিছু। তো তারপরে হলো কি, ওর বাড়ি থেকে যখন জানাজানি শুরু হয়ে গেল, তখন ওই মেয়েটাকে জোর করে ঈদের আগের দিন বিয়ে দিয়ে দিবে, এটা আমার ফ্রেন্ড, আমি আসবো শহর থেকে বাড়িতে। ও আমাকে ফোন করছে, দোস্ত কি হলো, তো এরকম শুনছি ওর নাকি বিয়ে আজকে, বাড়ির সামনে দেখলাম গেট সাজানো।
হাই হাই,
ঠিক আছে, ঈদের আগের দিন।
ওকে,
তারপরে আমি তো শুনে কান্নাকাটি, আমার চোখ দিয়ে পানি পড়তেছে, আমার সাথে আমার ভাই
কান্নাকাটি পরে করেন, আগে তো আপনাকে বাইরে যেতে হবে, ঠেকাইতে হবে, তাই না? ওকে,
আমি কি করব, বিয়ে তো আজকেই, আর আমি যে মুহূর্তে যে পৌঁছাবো তখন বিয়ের আসর থেকে সে মেয়ে চলে যাবে অলরেডি, এখন আমার মধ্যে কোনো কিছু করার নেই। ওকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, এবং এমনকি এই বলা হয়েছে যে তুই যদি বিয়ে না করিস তাহলে তোকে হেসো দিয়ে বা যে দাগ বলে না, এগুলো তো কেটে ফেলবো একদম, দরকার হয় তোকে কেটে ভাসিয়ে দেবো, তা ওই ছেলের কথা তোর মুখ দিয়ে যেন না
শুনি। কথা বলতো, একটা জায়গায় তিনটা বিয়ে করবে, এটা তো কিছু করার নাই, ঠিক আছে। তো আমি জানি না আসলে শেষ পর্যন্ত কি হয়েছে। তারপর
ওকে বিয়ে দিয়ে দিল, আমি বিকেলে এসে পৌঁছালাম বাড়িতে, বাড়িতে আসার পরে এই শুনলাম, তারপর থেকে যে আমার অপরাধ জগৎটা শুরু।
এসে আপনি কি দেখলেন?
আমি এসে দেখলাম যে ওর বাড়ির সামনে এখনো বিয়ের মানে বিয়ের গেট সাজানো। আমি ওদের বাড়ির সামনে দিয়ে আমাদের বাড়িতে যেতে হয়, যাওয়ার পরে শুনলাম আমার মা আমাকে বলতেছে, জানিস ওর মেয়ের তো আজকে বিয়ে। মা এগুলো তো জানতো না, মানে আমার ফ্যামিলির কেউ জানতো না, কিন্তু ওদের ফ্যামিলি সবাই জেনে গেছে ওর ব্যবহার আচারে।
ওকে,
মা বলতেছে এরকম, ওর তো বিয়ে তুই জানিস, হ্যাঁ শুনছি, এরকম মন মানসিকতা খারাপ। তখন মনে হতো কি, যে আমি এই যে টিভিতে দেখতাম সিনেমায় যে তেল পানি মাথায় দিয়ে তারপর আওলা ঝাওলা হয়ে দাড়ি টাড়ি কাটে না, এগুলো করতেছে, তখন আমার মধ্যে আমি চুলে তেল টেল দিয়ে আমি গেছি, আমি এই দোকান থেকে ভাবলাম যে আজকে খুব খারাপ লাগতেছে, সিগারেট খেলে নাকি দুঃখ গুলো চলে যায়।
মানে আপনি বিয়ের আগ মুহূর্তটা করছেন না, বিয়ের পরে
হয়ে গেছে,
বিয়ে হয়ে গেছে,
চলে গেছে,
বিয়ে হয়ে গেছে, আপনি মাথায় তেল পানি দিচ্ছেন, এরকম একটা অবস্থা,
এরকম একটা অবস্থা।
এনি কাইন্ড অফ স্টোরি, এভরিথিং ইজ হ্যাপেন ইন লাইফ, এবং ওর জীবনে যেটা ঘটছে এটা কিন্তু খুবই কষ্টকর। ওকে, আমি কিছু জিনিস একটু ফাইন্ড আউট করতে চাই। প্রথমে যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে এই মেয়েটির সাথে আপনার সম্পর্ক কতদিনের ছিল?
এক বছর।
এক বছর সম্পর্ক ছিল মেয়েটার সঙ্গে, এবং এটা ছিল আপনার জীবনের সুইট একটা মোমেন্ট, রাইট? ওকে, আর এর আগে যে সুমিকে লাভ করতেন, এই মেয়েটাকে যখন আপনি পেলেন, ঠিক ওই মোমেন্টে বা ওই সময়টাতে এক বছরকে আপনি সুমিকে ভুলে থাকতে পেরেছিলেন?
হ্যাঁ, ওই সময় সুমির ওই কালচার গুলো আমার কাছে তখন খারাপ লাগতো দেখে ওকে একদম মানে মাথা থেকে একদম ঝেড়ে ফেলেছিল সুমি নামে
জীবনে। এই যে তিক্ত অভিজ্ঞতা সুমির সাথে আপনার জীবনে যেটা ছিল, যে ফিজিক্যাল রিলেশনশিপ বা অন্য কোনো কিছু নিয়ে এক ধরনের তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি আপনি হয়েছিলেন, এই মেয়েটির সাথে কি কোনো ধরনের এরকমের কোন ইন্টিমেসি কি আপনার ছিল?
যেহেতু আজকে আসছি সত্য বলার জন্য, সত্যই বলবো।
জি,
আমি তখন আসলে ওই সময় টিনেজ বয়স, আমি তখন আসলে কল্পনা করতাম যে কাছে পেলে হয়তো ভালো লাগে। তারপরে ওই দেখা যাচ্ছে বাগান আছে, বাগানের পিছনে আমরা কথা বলতে গেছি, এই ফাঁকে একটা কিস করে বসছি, তারপরে একটু কাছাকাছি হয়েছি।
ওকে ফাইন, বুঝতে পেরেছি আমরা। ওকে, তখন আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি খারাপ হয়ে যাবেন বা এরকম কিছু একটা। আমরা ব্যাকগ্রাউন্ডটা দেখলাম, আমি যেটা দেখার চেষ্টা করেছি লাভ অ্যান্ড ফান সবকিছুই বলছি, তাই বলি না কেন, যদিও ওই জায়গাটা থেকে ব্যাপারটা ওরকম না, কিন্তু কারো কারো ক্ষেত্রে এটা অনেক ইন্টারেস্টিং ও মনে হতে পারে, ফানিও হতে পারে, কিন্তু এটাই হচ্ছে ব্যাকগ্রাউন্ড। যে ব্যাকগ্রাউন্ড ওকে ওর যে ভুল কিংবা অপরাধের দিকে ঠেলে দিল, ওর কথা হচ্ছে যে প্রথম সিগারেট হাতে নিলাম, রাইট? প্রথম সিগারেট হাতে নিলাম কত বছর বয়স? যাহা বলিব সত্য বলিব। এবং প্রিয় শ্রোতা আপনাদেরকে বলছি, আপনারা চাইলে এই মুহূর্তে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। এবং আজকের যে অতিথি জীবন, তার একটি ছবি ওখানে দিয়ে দেওয়া হয়েছে, জীবনের মতো করে যেটা জীবনের মতামত নিয়ে দেওয়া হয়েছে, আশা করছি দেখে সেটাকে আপনারা নিজের জাজমেন্টের জায়গা থেকে বিচার করবেন। ছবিটি যদি দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আর আমাদের এখানে জীবনের মতো যারা জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে চান তারা আসতে পারেন। সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে প্রথমে লিখতে হবে ABC স্পেস JBSB, যেটা আমাদের অনুষ্ঠানের শর্টকোট, স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দিতে হবে 2221 নম্বরে। আবারও বলি, প্রথমে ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর 2221 নম্বরে। সংবাদের বিরতির পরেই ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। যারা জীবনকে দেখতে চান বা জীবন সম্পর্কে মন্তব্য করতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradiofm89.2। ওখানে যাবেন, যাওয়ার পর আপনি অবশ্যই লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আমরা আবার ফিরে যেতে চাই জীবনের কাছে, এবং এই ফাঁকে আপনাকে আরো একবার বলছি, কেবলমাত্র যারা আমাদের অনুষ্ঠানে এসে তাদের জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ করতে চান, বলতে চান, এবং রিয়েলাইজ করেছেন যে আপনার মতো ভুল আর কেউ না করুক, তাহলে আপনি আমাদের অনুষ্ঠানে আসতে পারেন। সেক্ষেত্রে শুধুমাত্র আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে আপনি লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। হ্যাঁ জীবন, আমরা যেখানে ছিলাম যে আপনার প্রেমিকার বিয়ে হয়ে গেল এবং আপনি মাথায় তেল দিয়ে ঘুরে বেড়াচ্ছেন,
ওই রাতের ঘটনাটা একটু বলি।
জি প্লিজ।
আমি তখন ওই সিগারেট কিনলাম দোকান থেকে সিগারেট কেনার পরে আমি মাঠের মধ্যে চলে গেলাম। আমাদের ওখানে মাঠ ছিল গ্রামে, তো ওই যে আপনার পাম্প আছে না, পানি দেয় ধান খেতে, অনেক মাঠে মাঠ ভরা ধান, ওই ধানের পাম্প আছে, ওইখানে গেলাম। যাওয়ার পরে আমার সাথে ওই ফ্রেন্ডটা আছে, তারপরে হলো কি, আমি ওই মাঠে গেলাম, মাঠে যাওয়ার পরে সিগারেট প্রথম শুরু করলাম ওই দিন সিগারেট খাওয়া।
টেস্টটা কেমন ছিল?
কাশি হাসতো, গন্ধ লাগতো, কেমন যেন একটা বিশ্রী গন্ধ। তারপরে মানুষ তো খাই, এগুলো খাইলে নাকি দুঃখ বলে, আমিও খাই, দেখে দুঃখ
বুঝছিলেন ওই সময়টাতে।
হ্যাঁ, আমার তখন মানে নিজের কাছে ফিলিংসটা আসতো এরকম, আর আমার সিগারেট খাওয়াটা বলে প্রথমে হাফ খেলে আমার মাথা ঘুরতো, তারপরে আস্তে আস্তে দেখলাম অল্প একটু দুই টান চার টান দিলেই কেমন যেন মাথাটা ঝিমানি দিত একটা, কারণ আমি কখনো খাই নাই।
তারপর কি করলাম? সিগারেট খাইলাম। তারপর
সিগারেট খেলাম, সিগারেট খাইতে খাইতে আমি ওই যে বাড়ির সিদ্দিকের একটা গান আছে, সোয়া চান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি,
শুনি তো আমরা।
সোয়া চান পাখি আমার, সোয়া চান পাখি আমি ডাকি তাসে তুমি ঘুমাইছো নাকি, আমি ডাকি তাসে তুমি ঘুমাইছো নাকি।
ভয়াবহ অবস্থা। ওকে, ওইটা আপনি কি গাইলেন নাকি আপনি শুনলেন?
ওই গানটা শুনতাম আর সিগারেট খেতাম।
ওকে,
তারপরে প্রতি রাত্রে আমি ওই জায়গার মধ্যে যেতাম এবং সিগারেট খেতাম। আর আমাদের পাশে আবার ওই এলাকাটা বর্ডার এলাকা, ওখান থেকে গাঁজা পাওয়া যেত। আমি শুনছিলাম গাঁজা খেলে নাকি আরো কষ্টগুলো ভোলা যায়। আমি তখন টোটালি আমি ক্যাম্পাস ছেড়ে দিছি, আমি প্রায় এক সপ্তাহের জন্য। আর
ক্যাম্পাসটা কোথায় ছিল? আর আপনার বাড়ি ছিল
যশোর ঝিকরগাছা থানা?
যশোরে বাড়ি ছিল, যশোরে ঝিকরগাছাতে ছিল। আপনি যশোরের জেলা মানে সদর ছেড়ে দিলেন এবং আপনি বাড়ির দিকে এসে
বাড়িতে
গঞ্জিকা সেবন করছেন এবং সিগারেট খাচ্ছেন?
জি।
আর মাথা তেলতে ঘুরে বেড়াচ্ছেন?
বাড়িতে কেউ জানে না যে আসলে আমার কি কারণে এগুলো হচ্ছে। তারপর আমার বাহ্যিক চেহারা বা পরিবর্তন দেখে সবাই কিছু অবাক হতে লাগলো।
শরৎচন্দ্র দেবদাস আপনার উপর ভর করছে, আমরা বুঝতে পারছি। ওকে, হ্যাঁ, তারপরে আপনি গাঁজার কথা বলছিলেন।
তারপরে আমি ওই 50 টাকায় আবার অনেক গাঁজা পাওয়া যায়, 3-4 দিন হতো আমার।
বাবা!
তো আমি তখনও কিন্তু,
হ্যাঁ,
তখন আমি কিন্তু কখনো খাই নাই।
রোজগার করতেন কিছু টাকা পয়সা?
না, বাবার পকেট থেকে চুরি করে,
বাবার পকেট থেকে চুরি করে নিয়ে গঞ্জিকা সেবন।
জি।
অপরাধ যে লেভেলেরই হোক না কেন, এই 50 টাকা দিয়ে যিনি এটা কিনে খান তার জন্য একরকমের অপরাধ, আর যিনি বাবার পকেট থেকে চুরি করে এরকম কাজ করেন, প্রেমিকার জন্য মাথায় তেল দিয়ে সিগারেট এবং গঞ্জিকা সেবন হচ্ছে, তার অপরাধ কিন্তু আরেক ধরনের অপরাধ, কিন্তু দুটোই অপরাধ। হ্যাঁ, তারপর?
তারপর আমি ওই ওখান থেকে নিয়ে এসে দিত আমার একটা ফ্রেন্ড, আমি ও খেত না কিন্তু এগুলো, সিগারেটও খেত না ও ওইগুলো খেত না, আমি শুধু খেতাম, একা তৈরি করতাম। তারপরে আমি ওই জায়গা থেকে গ্লাস আছে না স্টিলের গ্লাস যেগুলো চিকন, ওই ইয়ের উপরে আপনার শান বা ফ্লোর যেটাকে বলেন, ফ্লোরের উপরে রেখে চাপ দিয়ে কাটতাম। কেটে তো পাতা লম্বা লম্বা পাতা ওইগুলো কেটে আমি রেখে দিতাম।
আচ্ছা,
কেটে তারপরে সিগারেটের তামাক দিয়ে ওইগুলো আঙ্গুলের উপর হাতের তালুতে নিয়ে চেপে চেপে এগুলো মিক্স করে সিগারেটের ভিতরে ভরতাম, ভরে তারপরে খাইতাম। তারপরে ওই আমার পরিবর্তন দেখে আমার বাড়ি থেকে বললো তুমি আবার শহরে চলে যাও, তোমার ক্লাস আছে, তুমি কেন বাড়িতে এসে পড়ে থাকতেছো? তারপরে আমি আবার শহরে চলে আসলাম। আসার পরে আমার ভাইয়ের বাসাতে থাকতাম, ভাইয়ের বাসাতে থাকা অবস্থায় ওই ওইগুলো তখন আমার উপর ভর করে বসছে অলরেডি। আমি বাসে ঢুকার আগে সিগারেট খেয়ে বাসায় ঢুকলেই ভাবি বুঝে ফেলতো বা ভাই বুঝে ফেলতো যে ও কিছু একটা খাইছে,
গা থেকে ম ম করে
গন্ধ বেরোতো।
যারা ধূমপান করেন তাদের জন্য একটু বলি ভাই, সেটা হচ্ছে আপনি কি একবারও চিন্তা করে দেখেছেন যে আপনি যখন লোক সমাগম বা কোনো জায়গাতে যান, আপনার শরীর থেকে যে দুর্গন্ধটি বের হয় সেটা চারপাশের মানুষের জন্য কতটা অস্বস্তিকর? তারপর?
তারপর আমার ভিতরে যখন এগুলো দেখতে লাগলো ওরা, তখন আমার আমাকে জিজ্ঞেস করতো কি ব্যাপার, তুই কি সিগারেট খেয়েছিস? তা আমি বলতাম না বন্ধুরাদের সাথে থাকতে হয় না, অনেক সময় প্রাইভেট থেকে বের হয়ে চায়ের দোকানে বসছিলাম, তো ওরা খেয়েছে এই থেকে মনে হয় গন্ধ টন্ধ আসছে, আমি মানে এইটাকে এড়িয়ে যেতাম বা মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করতাম। তারপরে আমি ক্যাম্পাসে যেতাম, আমি তখন ভাইয়ের বাসা থেকে ক্লাস করি, আমাকে আমার ভাইয়েরা টাকা পয়সা দিত যা, তখন আমি ওইটাই খরচ করতাম।
জি।
আর বাইরের বাসাতে থাকতাম, কোনো ম্যাচ খরচ নাই, থাকা খাওয়ার খরচ নাই, ওখানে থেকে আমার খরচটা বসে যেত। আর ওই যে টাকাটা পেতাম ওইটা ওই গ্রাম থেকে আসার সময় গাঁজা নিয়ে আসতাম আর বন্ধুদের সাথে হোস্টেলে বসে বসে খেতাম।
ওকে,
তারপরে আমার কাছে এটা যখন এইরকম ভাবে আমার জীবনটা চলতে শুরু করলো তখন বেশি হয়ে যাচ্ছিল। এর পর্যায়ে আমি একদিন বাসায় আসছি, তখন আমি সেকেন্ড সেমিস্টার শেষ করছি।
জি।
তারপরে বাসায় আসলে ভাইয়া দেখি আমার সাথে অনেক রাব বিহাব করতেছে, তুই বেয়াদব হয়ে গেছিস, এই সেই খারাপ, তোর মতো ছেলে আমার এখানে থাকতে পারবে না। তারপরে যে ভাইয়ের সাথে আমি 1 বছর কাটালাম তার থাকা খাওয়া সবকিছু দিয়ে, এই ভাইয়ের সাথে আমি জীবনের প্রথম ভুলটা করলাম, সরাসরি গায়ে হাত তুললাম।
হু হু, আপনি মানে এরকম কাজ করে ফেললেন?
জি, কারণ আমি ওই মুহূর্তে গাঁজা খেয়ে বাসায় ঢুকছি। আমি ক্যাম্পাসে ক্লাস শেষ করে সাধারণত পলিটেকনিক গুলো দুই শিফটে চলে, সকাল শিফট প্রথম শিফট, দ্বিতীয় শিফট হচ্ছে 2টা থেকে, তো আমি ফার্স্ট শিফটে পড়তাম, ফার্স্ট শিফটে পড়ার পর ওই দেখা যাচ্ছে হোস্টেলে চলে যেতাম, হোস্টেলের আবার একটা রুম ছিল যে রুম গুলোতে সাধারণত কেউ যেত না, খড়ি অথবা ওই যে চুলা রান্না বান্না
করে
থাকতো ওই ধরনের রুমে যেয়ে ওখানে গাঁজা বানায় ওই ফ্রেন্ডদের সাথে করে খেতাম। আর তখন আবার একটা ঝুল উঠছিল কি, সবাই বলতো টানো গাঁজা পিটাও টাস তবেই হবে ডিপ্লোমা পাস, আমরা বন্ধুরা এগুলো বলতাম।
কি জিনিস ছিল এটা, আমি শুনি শুনি আরেকবার শুনি,
টানো গাঁজা পিটাও টাস তাহলেই হবে ডিপ্লোমা পাস,
টানো গাঁজা পিটাও টাস তাহলেই হবে ডিপ্লোমা পাস,
আমরা এটা বানাইলাম মানে
আর মানে গাঁজা টানতে না পারলে আর টাস খেলতে না পারলে বাস
বাস।
ওকে ওকে, লেটস কুল, মাইরের ওপর নাকি কোনো ওষুধ নাই আপনার এই গল্প শুনে আমার মনে হচ্ছে সেটা পাবলিক পিটাতেও পারে, মানে আমাকে আপনাকে দুজনকে সহ। হোয়াট এভার ইট ইজ, আমি আবারও ফিরে যেতে চাই, প্রিয় শ্রোতা ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, এই যে এগুলো এগুলো এখানে বলে দিচ্ছে, এগুলো আবার অনেকে দেখা যাবে যে এগুলো প্র্যাকটিস করছে বসে বসে, যেন এটা এটা শুনেছি জেবিএসবি থেকে, তাকিয়ে দেখলে কিন্তু এটা আমাদের জেবিএসবির অপমান হবে। ইটস জাস্ট পার্ট অফ লাইফ, মানে সত্যের একটা মানে বলতে পারি যে সত্যের একটা ছোট পার্ট, হ্যাঁ সেটা উঠে এসছে। ওকে হ্যাঁ, তো ওটা করে আপনি কি বললেন?
তারপরে আমরা ওগুলো খাওয়া দাওয়ার পরে আসলে গাঁদা খেলে একদম মাথা টাথা ঘুরে, মানে আমি যে আর দুনের উপর দিয়ে হাঁটতেছি রাস্তার উপর যে আমি বুঝতাম না পা কোন দিক দিয়ে পড়তেছে, তাল মাতাল অবস্থা, বাসায় ওই অবস্থায় ঢুকছে। এর মধ্যে ভাই আমার উপরে জিদ করে বসলো যে তুই বিয়াদব, তুই এগুলো করিস, আমার কাছে কানে আসে, তুই ক্যাম্পাসে খারাপ ব্যবহার করে বেড়াস মানুষের সাথে।
তারপরে ভাই মানে কি আপনার আপন ভাই ছিল? আপন বড় ভাই? কত বছরের বড়?
আমাকে কোলে করে মানুষ করছে, আমার পায়খানাও সাফ করছে।
ও মাই গড। তারপর
আমার মানে আমি যখন নাকি ছোট ছিলাম, আমার মা বলছে এগুলো, আমি নাকি যখন ছোট ছিলাম তখন আমার ভাই কোলে করে নিয়ে গেছে, নিয়ে বেড়াইছে। তারপরে ভাই আনার গায়ে নাকি পায়খানাও করে দিছি, তখন ভাই এগুলো পরিষ্কার করছে। মা
কোলে পিঠে করে মানুষ, সবচেয়ে বড় ভাই ছিল যে, আপনি তার গায়ে হাত তুললেন সেই রাতে?
জি। তারপরে যখন আমাকে এরকম করলো তখন আমি চেয়ার দিয়ে একটা বাড়ি দিয়েছিলাম। তার
ভাই কি করলো?
ভাই তো হতভম্ব যে ওই কাজগুলো কেন করতে পারছে, মানে আমাকে উল্টা রিয়াক্ট করলো, আমাকে একটা চড় মারছিল। মানে আমি যখন এগুলো করে রুমে ঢুকছি তখন আমাকে একটা চড় দেয়, আমার ওই সময় জিদ হয়ে যায় যে আমাকে মারলো কেন, আমি হলাম বিগ বস, আমাকে কে মারবে?
বিগ বস কেন বলছেন?
মানে আমার কাছে তখন মনে হতো যে আমার আমার উপরে কেউ বোঝার মতো কেউ,
মানে
আমি যা করি এটাই ভালো, এটাই রাইট, আমার কাছে তাই মনে হতো। জি। তারপরে আমি ওকে ভাইয়াকে মার দিলাম, মার দেওয়ার পরে তখন ভাইয়ার কান কেটে গেল, কান কেটে গেল, তারপরে দাঁত দিয়ে রক্ত পড়তেছে। তারপরে আমি করলাম কি, পালাই চলে আসলাম বাসা থেকে, এসে হোস্টেলে উঠলাম। হোস্টেলে উঠলাম আর তখন আমার বাড়ি থেকে সম্পূর্ণ টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিল, যে আমাকে আর টাকা পয়সা দিবে না, ওর লেখাপড়ারও দরকার নেই, মানে এক প্রকার জিদ। পরে মায়েরই তো সন্তান, ভুল করছে, মাকে আব্বাকে ভাইয়া ফোন করে বলতেছে যে এই অবস্থা করছে ও আমার, ও যেন আমার এই দিন সীমানায় না আসে। তখন আমি ক্যাম্পাসে হোস্টেলে উঠলাম, এক বড় ভাইয়ের পরামর্শ যে তুই হোস্টেলে চলে আয়, তোর থাকা খাওয়া যা কিছু লাগে তোর আমি সব কিছু করে দেবো, কোনো সমস্যা নাই। আর আমি আপনাকে মনে বলছিলাম যে আমি একটু ডান পিঠে স্বভাবে ছিলাম, যখন আমি ওদের সাথে এগুলো করতাম তখন আস্তে আস্তে একটা রাজনীতির সত্যসায়ের মধ্যে আমি কেন জানি চলে যাচ্ছিলাম। ওই ভাইয়ারা টাকা পয়সা দিত হাতে যে এইগুলো নিয়ে নাস্তা পানি করিস, তখন ওদের সাথে যেতাম।
ওনারা কি পলিটিক্স করতো?
হ্যাঁ পলিটিক্স করতো, তখন কিন্তু আমি সম্পূর্ণ জড়াই নাই ওদের সাথে।
প্রিয় শ্রোতা এখানে সবাইকে একটু নোট করছি, দেখুন আপনি যদি খারাপ পথেও যান আপনি স্টেপ বাই স্টেপ খারাপের একেবারে ভেতরে চলে যাবেন। ও কিন্তু প্রথমে যে খারাপ কাজটি করলো সেটা হচ্ছে নিজ হাতে সিগারেট তুলে নেওয়া, গাঁজা তুলে নেওয়া, তারপরে এই খারাপ স্টেপ বাই স্টেপ তার ফ্যামিলির কাছ থেকে প্রথম ধাক্কাটা শিখে এলো। কোথায় গিয়ে উঠলো? ছাত্রাবাসে। কাদের সাথে মিশলো? যারা এক ধরনের অসুস্থ রাজনীতি করেন। কি দিচ্ছে তাকে? মদ, গাঁজা, ফেন্সিরিল এবং এক ধরনের শেল্টার। এবং সে কোথায় জড়াচ্ছে? ধীরে ধীরে এক ধরনের রাজনৈতিক ছত্রছায়ায়, যে রাজনৈতিক ছত্রছায়ায় আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি আমাদের জন্য ভালো কিছু নিয়ে অপেক্ষা করছে না। প্রিয় শ্রোতা, আমরা ব্যাকগ্রাউন্ড দেখানোর চেষ্টা করেছি এতক্ষণ, যে একজন মানুষ ভুল বা অপরাধের পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি। আমরা যে ব্যাকগ্রাউন্ডটা এখানে পেয়েছি সেটা হচ্ছে দুটো অপরিণত বয়সের ভালোবাসা, এবং সেখান থেকে এক ধরনের কমন ফেনোমেনা যে ভালোবাসায় ছ্যাঁকা খেলে কিংবা ভালোবাসায় প্রতারিত হলে সিগারেট হাতে তুলে নিতে হবে, কিংবা আমরা যদি বলি যে মদ গাঁজা খেতে হবে, ড্রাগ নিতে হবে, এই যে কমন অ্যাটিটিউড, এই কমন অ্যাটিটিউড শুধুমাত্র ওখানেই থেমে থাকে না, এর পরের যে খারাপ কাজগুলো স্টেপ বাই স্টেপ আসে সেগুলো জীবনের মতো করে আপনার জীবনে আসতে পারে। আমরা জেবিএসবিতে আজকে জীবনকে তুলে ধরে আপনাকে বলতে চাই, আপনি কি জীবনের মতো হবেন? যদি হতে চান তাহলে শেষ পর্যন্ত শুনুন। আপনার মধ্যে যদি ন্যূনতম বিবেকবোধ থাকে আমাদের বিশ্বাস আপনি জীবনের মতো হবেন না, কারণ জীবন নিজেও চায়নি আজকের জীবনটা হতে। জীবন, তারপর আপনি কি করলেন?
তারপরে হোস্টেলে চলে আসলাম, হোস্টেলে আসার পরে ওই ওরা সামনে দেখা যাচ্ছে একটা ক্যাম্পাসে মিছিল হচ্ছে, ওই মিছিলে আমাকে নিত, আসো তুমি আসো, আসলে ভালো লাগবে। তো আমি সামনের কাতারেই থাকতাম, একদম সামনে বড় ভাইদের সাথে থাকতাম। তারপরে আমাকে ওই বড় ভাইয়াই হোস্টেলে তুলে নিল, একটা ভালো রুম দিয়ে দিল, সেই রুমে ওই ভাইয়া থাকে আর আমি থাকি। তারপরে আস্তে আস্তে আমাকে একদিন বললো কি তোমাকে চলো এক জায়গায় নিয়ে যাবো, তা আমি বললাম না ভাই আমি যাবো না।
ভাইয়াটার নামটা কি ছিল?
নামটা ছিল সজীব।
সজীব, ওকে।
তারপরে আমাকে ভাইয়া সজীব ভাইয়া নিয়ে গেল যে চলো এক জায়গায় যাই, তোমাকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো। তা আমি বললাম ঠিক আছে চলেন যাই। গেলাম, যাওয়ার পরে উনি একটা খুব বড় মাপের ক্যাডার, তার কাছে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বললো ভাইয়া নতুন একটা জিনিস নিয়ে এসেছি দেখেন, খুব কাজে লাগবে। তো আমি একটু অবাকই হলাম কি বলে, কারণ আমার স্বভাব চরিত্র বা বাহ্যিক চলাফেরা দেখে ও মনে করতো আমি খুব মানে সাহসী, এই জন্য এই কথাটা হয়তো বলছে। তারপরে আমাকে পরিচয় করে দেওয়ার পরে বললো তোমার কোনো অসুবিধা নেই, হোস্টেলে থাকো তুমি, শুধু এদের সাথে থাকবা, থাকলে তুমি অনেক ভালো থাকতে পারবে, কোনো সমস্যা নেই। তারপরে আমি হোস্টেলে ওই দিনকার, তারপরে আমাকে রাত্রে ডিনার টিনার করে আমাকে হোস্টেলে নিয়ে আসলাম। আমরা হোস্টেলে এসে আবার সেই রাত্রে বসে এইগুলো করা, যে সিগারেট গাঁজা, আর বর্ডার এলাকা তো ওখান থেকে আবার ইয়ে দিত ফেন্সিডিল পাওয়া যেত, ইন্ডিয়ান থেকে আসতো, ইন্ডিয়া থেকে এগুলো ও কালেক্ট করে নিয়ে আসতো হোস্টেলে। আমি তখন ফেন্সিডিল খাওয়া শুরু করলাম, গাঁজা সিগারেট তো খেতামই, ফেন্সিডিল খাওয়া শুরু করলাম। তারপরে ওই ভাইয়া একদিন আমাকে বললো ঠিক আছে আজকে তো একটা মিছিল আছে শহরের মধ্যে দিয়ে ঘুরবে, তুমি তাতে নেতৃত্ব দিবে। আমি বললাম ভাই এগুলো তো আমি করি নাই কখনো, এগুলো তো আমি পারবো না। তো আমি গেলাম, যাওয়ার পরে আমার প্রথম দিন খুব ভয় লাগতেছিল, সামনেই ছিলাম। তারপরে এইভাবে ঘুরে এসে তারপরে আমাকে দেখি 500 টাকা দিল, কারণ আমার বাড়ি থেকে তখন কিন্তু টাকা পয়সা টোটালি দেওয়া বন্ধ করে দিছে এবং চাচ্ছে না যে আমি আর থাকি এখানে। আমিও বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম সবার সাথে।
এখানে একটা বিষয় একটু নোট করবার মতো, যখন ছেলে বকে গিয়েছে পরিবার জানতে পারলো, পরিবারের যে অ্যাটিটিউডটা ওর প্রতি করা হচ্ছে সেটা কি যুক্তিযুক্ত ছিল ওকে ভালো করার জন্য? প্রশ্নবোধক একটা চিহ্ন, কারণ ওর তো চলতে ফিরতে টাকা লাগে, বা ও যে বকে গিয়েছে ওর সাথে খারাপ আচরণ করলে ওকে কি ফিরিয়ে আনা সম্ভব, নাকি ওকে ভালো আচরণ করে ওকে পরিবারের ছেলেকে পরিবারের মধ্যে ফিরিয়ে নিয়ে আসা উচিত ছিল? এই যে ভূমিকাটা পরিবার পালন করলেন, এরকম ভূমিকা অনেক পরিবারই এরকম সন্তানদের প্রতি পালন করে থাকেন, কিন্তু সেটার পরিণতি কি আসলে ভালো হয়? আসলেই কিন্তু হয় না। চলুন তারপর।
তারপরে ভাই আমাকে 500 টাকা দিল প্রথম, তারপরে বললো রাখ তোর হাত খরচ করিস। আমি বললাম না সমস্যা নেই লাগবে না আমি ম্যানেজ করে দিব। তারপরে ও রাখলাম, রাখার পরে ওই ওই দিনই প্রথম আমাকে টাকা দেয়। তারপরে ওই সময় আমাদের পলিটেকনিকে ভর্তি শুরু হবে, তখন আমাকে বললো যে এই তো কালকে থেকে তো ভর্তি শুরু, ফর্ম সারছে, কালকে আমাদের সাথে থাকি, অনেক কাজ আছে। আমাকে শিখাই দিল আগের দিন রাত্রে কিভাবে কি করতে হয় না হয় এগুলো আমাকে শিখাই দিল। ওই আমরা ক্যাম্পাসের সাথেই থাকতাম, মানে সামনাসামনি থাকতাম, দেখতাম যে গ্রাম থেকে, মানে মুখ দেখলেই বুঝতে পারি যে গ্রাম থেকে কোন ছেলে আসতেছে যে ভর্তির ফর্ম ওঠানোর জন্য, সে চিনেই না। আর এসে বলতেছে ভাইয়া প্রশাসনিক ভবনটা কোথায়, এখানে ফর্ম পাওয়া যাবে কিভাবে, তাই আমরা হেল্প করতাম। আর হেল্প করতাম সেইগুলোকেই যেগুলো শুধুমাত্র ওই সময় রেজাল্টের ভিত্তিতে ভর্তি হতো, তো ওই 4.20 বা ওয়েটিং এ থাকে এইরকম ছেলে আমরা বেছে নিতাম,
যাতে আপনাদের স্বার্থ উদ্ধার হয়।
আর যেগুলো ভালো স্টুডেন্ট তাদের যেমন এ প্লাস, 4.58, 4.80 এগুলোকে বলতাম ঠিক আছে সামনে যাও, সামনে গেলে দেখবো প্রশাসনিক ভবন, ওখানে গেলে তোমরা সবকিছু পাবো। আর যেগুলো দেখতাম 5.0 নিচে আমরা বুঝতাম যে এগুলো ওয়েটিং এ থাকবে, এদের কাছ থেকে কিছু টাকা হাতে নিয়ে যাবে, ওইদেরকে আমরা ধরতাম। ধরো তোমার কি করা লাগবে, তুমি কোন ডিপার্টমেন্টে পড়বা, এই যে এই ডিপার্টমেন্ট ভালো, এইটা ফার্স্ট প্রাইজ দাও, এইভাবে ওদেরকে ফর্ম টর্ম পূরণ করে দিয়ে আমরা ওই বলতাম, আমাদের নাম্বার দিয়ে দিতাম যে তোমার এই তারিখে অমুক তারিখে রেজাল্ট দিবে, তুমি ফোন দিও, আমরা তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও, আমরা জানাই দিব। এরকম দেখা যাচ্ছে সিজনাল 20-30টা হাত করতাম, হাত করার পরে এর মধ্যে দেখা যাচ্ছে 10 জন ওয়েটিং এ চলে আসছে। আমরা ফোন দিতাম যে আজকে তো রেজাল্ট দিচ্ছে, তুমি তো ওয়েটিং এ আসছো, তুমি তো রিমিডিয়েট চান্স পাও নাই, তো তুমি কি ভর্তি হবা না, তোমার স্বপ্ন কি ধূলিসাৎ করে দিবা? না ভাই আমি তো ধরে না আমি ভর্তি হবো ভাই, কিভাবে ভর্তি হবে একটু বলেন তো, আমি তো ওয়েটিং এ আছি, আমি কিভাবে করবো, আমরা তো অনেকদিন ধরে আছি, আমরা তো চেষ্টা করলে পারবো, তুমি এক কাজ করো কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো। কত টাকা লাগবে ভাই? তোমার চয়েস মতো কি দিব, ডিপার্টমেন্ট দিব, 40,000 টাকা লাগবে।
ওকে,
40,000 টাকা লাগবে, তুমি নিয়ে আসো। দেখা যাচ্ছে কমাইতে কমাইতে আমরা জানতাম যে আমাদের যা দেয় তাই তো লাভ, 20-25,000, 30,000 এরকম কন্ট্যাক্ট করে ওই ছেলেগুলোকে নিয়ে আসতাম।
আচ্ছা,
নিয়ে এসে হোস্টেলে আদর যত্ন আপ্যায়ন যা কিছু লাগে সবকিছু করতাম।
জামাই আদর যেত। হ্যাঁ,
তারপরে আমাদের আবার একটা কোটা থাকতো, রাজনৈতিক একটা কোটা।
এটা কি মানে আপনাদের ওই ইনস্টিটিউট থেকেই অটোমেটিক্যালি থাকতো, মানে লিগেলি থাকতো নাকি মৌখিক ভাবে?
মৌখিক ভাবে, যে আমাদের একটা বল আছে না, মানে পিছনে রাজনীতির একটা,
তখন কি এক্সিস্টিং এক্সিস্টিং পাওয়ার যে দলের মানে যে দল ক্ষমতায় ছিল আপনারা সেই দলই করতেন? ওকে, হ্যাঁ, তারপর
তারপরে আমাদেরকে বলতো যে তুমি কয়টা সিট পাবা, তুমি যার পারো ঢুকাই দাও। তারপরে ওই রকমই করে আমরা দেখা যাচ্ছে 10টা সিলেক্ট করে।
আপনি কতগুলো পেতেন এরকম, বা আপনার দল কতগুলো পেত?
আমরা প্রতি শিফটে, সেকেন্ড শিফট এবং ফার্স্ট শিফট, প্রতি শিফটে 10 জন মিনিমাম পেতাম।
10 জন পেতেন,
10 জন ভর্তি করাইতে পারতাম,
পুরো গ্রুপ এই টাকাটা ভাগ করে নিত। ওকে, তারপর কি হলো বলেন?
তারপরে ওই ছাত্রদেরকে ভর্তি বাণিজ্য তখন একদম শুরু হয়ে গেল, টাকা পাইতাম লেলিল্লা। যত মনে করেন 20টা ভর্তি করে, 10টা ভর্তি করালে 2 লাখ টাকা। 2 লাখ টাকা দেখে এসে ওই নেতাকে কিছু দেওয়া লাগতো, আর ওই বড় ভাইয়া যারা আছে ওদেরকে। তখন আমি আবার কিন্তু সিনিয়র পর্যায়ে চলে আসছি।
ওকে,
তারপরে ওই নিচে কিছু ছেলাবেলা বা যা বলেন না কেন, ছোট ভাই ব্রাদার থাকতো, ওদেরকে নাস্তার জন্য টাকা দিতাম, নিয়ে এই টাকাটা ভেঙে খাস। ওরা আবার আমাদেরকে পিছনে থাকতো সব সময়। ওইভাবে আস্তে আস্তে চলতে লাগলো, আর ওই টাকা দিয়ে আমরা ড্রাগ নিতাম।
একটু আমি এখানে থামাচ্ছি আপনাকে, ভর্তিটা কিভাবে করতেন?
ভর্তিটার সিস্টেম হচ্ছে ওই যে বললাম যে ফর্ম পূরণ করে দেওয়ার পরে ওয়েটিং লিস্ট আসতো।
না, আপনারা প্রশাসনিক কাজগুলো কিভাবে সারতেন?
প্রশাসনিক কাজটা এভাবে হতো যে ওই ছেলে তো ওয়েটিং লিস্টে তো আছে, আমার ইলেকট্রিক্যালে 40টা ছেলে এখানে সিট আছে, 40টা ভর্তি হবে। ওই জায়গায় দেখা যাচ্ছে ওই একই ছেলে ঢাকা পলিটেকনিকে ফর্ম তুলছে,
ওখানে চান্স পেয়েছে, 10টা জায়গা ফাঁকা হয়েছে। আমি বুঝতে পেরেছি, এটা এই 10টা জায়গায় আপনার ছেলেগুলোকে নিবে।
হ্যাঁ,
এবং যাদের সিরিয়াল আগে আছে, এরকম যদি হয় যে কোন ছেলে ওয়েটিং এ সিরিয়াল আগে আছে, সে আপনার লোক না, তারপরে সে চান্স পাবে না, কিন্তু আপনারটা চান্স পাবে। এই সাপোর্টটা আপনাকে প্রশাসনিক লোকজন দিত? ওখানে রেজিস্টার ভবনে যারা থাকতো তারা আপনাকে সাপোর্টটা দিত?
আমরা ওদেরকে যে আবার টাকা দিতাম,
ওদেরকে পার্সেন্টেজ দিতেন? কি পরিমাণ পার্সেন্টেজ দিতেন?
50-50।
মানে 20,000 টাকা নিলে আপনি 10,000, অ্যাডমিনিস্ট্রেশন 10,000 পাবে। কারা কারা এই টাকাটা খেত? আপনারা খেতেন, আর প্রশাসনিক লোকজন সারা কারা খেত? রেজিস্টারের লোকজন খেত, মানে রেজিস্টার পর্যন্ত টাকাটা যেত। শিক্ষাঙ্গন, আমার প্রিয় শিক্ষাঙ্গন। ওকে, তারপর?
তারপরে আমরা ওই টাকাটা নিয়ে ভাগযোগ করে দেখা যাচ্ছে আমার পকেটে ওই অল্প কিছু টাকা থাকতো, ওই টাকা দিয়ে দেখা যাচ্ছে ওই আমরা ফেন্সি ডিল, গাঁজা এগুলো খেতাম। আর ওই যে মেয়েটার কথা, তখন আমার মন থেকে কিন্তু চলে গেছে অলরেডি। এরপর যে হলো কি, ভর্তি নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হলো দুই গ্রুপে, দুই গ্রুপের দ্বন্দ্ব। তখন কিন্তু আমি আজ পর্যন্ত কারোর গায়ে হাতও তুলি নাই। তখন দ্বন্দ্ব শুরু হলো কি, আমাদের গ্রুপ ভেঙে আরেকটা ছেলে আরেকটা গ্রুপ তৈরি করলো, যে ওরা টাকা দেয়, আমাকে তো টাকা কম দেয়, যদি আমিও ভর্তি করাই কিছু তাহলে তো আমাকেও টাকা দিবে, তাহলে আমি পার্সেন্টেজটা বেশি পাবো। এই নিয়ে একটা দ্বন্দ্ব শুরু হলো। তখন ওরা করলো কি, একটা গ্রুপ তৈরি করলো যে আমাদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো, যে ওরাও স্টুডেন্ট ভর্তি করে, আমরা স্টুডেন্ট ভর্তি করবো। তখন আমাদের ভিতরে পাল্টা পাল্টা একটা ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলো।
ওকে,
প্রথম আমার জীবনের আমাদের ক্যাম্পাসের মধ্যেই হোস্টেল থেকে চা পাতি নিয়ে আমি তখন প্রথম লিড দিই ওই মারামারিটাতে। প্রথমে লিড দিই আমি, সবসময় সামনেই থাকতাম। ওই গ্রুপের যে প্রধান ছিল, যে ওই আমাদের এখান থেকে চলে গিয়ে আর একটা গ্রুপ তৈরি করলো, তাকে আমি সামনে পেয়ে আমি কোপাতে শুরু করি একদম চাপাতি দিয়ে। আর ওই সময় আমি ড্রাগ অ্যাডিক্টেড ছিলাম।
কি নিবেন আপনি, মানে ওই সময়টাতে আপনি কি?
মানে আমি যে সময় আমি আপনাকে বলছি যে আমি যে সময় ভাইয়ের গায়ে হাত তুলি, ওই দিন থেকে কাউকে যে মারতে হবে বা কিছু করলে আমার ভিতরে যে অপরাধ বোধ, এটা কিছু কাজ করতো না। কারণ আমি কাউকে মারামারি করার আগে আমি গাঁজা ফেন্সিডিল এগুলো খেয়ে নিতাম, ওই সময় তাল মাতাল একটা অবস্থা, মানে দুনিয়াবি কিছু হচ্ছে এটা আমার মাথায় থাকতো না। কারণ আমার ভিতরটাকে তখন একদম পাগল বানিয়ে দিত, আর আমি যে কিছু করতেছি এইটা মনে হতো না। আমি তখন ওই আগে ট্র্যাক নিয়ে রাখছি, ওই যে ওইগুলো নিয়ে রাখছি, খাওয়া দাওয়া করে একদম সামনে দৌড় দিছে, ধাওয়ানি দিছে, খুব জোরে ধাওয়ানি। তারপরে ওকে পিছন থেকে ধরে সামনের দিকে নিয়ে ওর হাতটা ধরে এমন জোরে একটা কোপ দেই, হাতটা পুরোপুরি কেটে পড়ে যায় না, কিন্তু রক্ত কেটে অনেক রক্তাক্ত অবস্থা। তার পিছনে একটা দেই, সামনে একটা দেই, পায়ে একটা দেই। এবার ওদেরও তো লোকজন আছে, দেখতেছে যে আমার ওই ওকে মারতেছে, ওরাও আমাকে কয়েকটা কোপ টোপ দেয়। এই যে দেখলে বুঝতে পারবেন এখানে কোপের কিছু দাগ আছে,
হাতের একটা কোপের দাগ
আছে,
আঙ্গুলো পায়ের দাগ আছে। প্রিয় শ্রোতা, আমরা এই ছবিগুলো একটু দিচ্ছি আমাদের ফেসবুকে, আপনারা চাইলে দেখতে চলে আসতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradio-fm89.2। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের জেভিএসবি অর্থাৎ জাহাবুলি বসত্য বলিবল মেম্বার হয়ে যাবেন। এবং এই ছবিগুলো আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, তারপর
তারপরে আমি ওই দিন কোপাকুপি করে ওদেরকে আমাদের হোস্টেলে আমরা চলে আসলাম, এসে রাত্রে ঘুমাইছি। তারপরে ভর্তি ওই সময় চলতেছে, তারপরে ওই যে একটা মারামারি হয়েছে না, তারপরে আমি হোস্টেল থেকে চলে আসি কয়েকদিনের জন্য, যে আমাকে একটু দূরে থাকতে হবে। আমার উপর মহলে যারা আমার হাত ছিল, নাম বলে একটু সমস্যা হতো আমি বলবো না আর কি, উপর মহলের রাজনীতিবিদ, তারা বড় বড় রাজনীতিবিদ, তারা আমাকে বললো যে তুমি একটু সাইডে চলো, যে সাইড হয়ে যাও তাহলে তোমার জন্য ভালো। তারপরে আমি একটু কিছুদিনের জন্য সাইড হলাম, তারপরে আবার ক্যাম্পাসে আসলাম। আসার পরে দেখি সবাই ঠান্ডা হয়ে গেছে, আমাকে সেই ডন মানে সবাই, যে হোস্টেলে একজন নেতা থাকলে ওই আছে এখন ক্যাম্পাসের মধ্যে বড় নেতা। তারপরে আমি ক্যাম্পাসে আনাগোনা করতাম, তো আমাকে দেখলে সবাই যেন দূরে দূরে থাকতো, আর আমার পিছনে যারা থাকতো সবাই সাহসী সাহস দেখাইতো যে বস তো আছে এই সাথে, কোনো সমস্যা নেই, কারণ এরকম মারামারি কখনো হয় না ওই জায়গার মধ্যে। তারপরে আমি হোস্টেলে আবার নিয়মিত হলাম, তখন আমার সিক্স সেমিস্টার চলে, আমি তখন ফাইনাল পরীক্ষা সামনে, এর মধ্যে ইলেকট্রনিক্স এর একটা ছেলে ছিল, সে আবার কোথেকে যেন শিখছিল একটু বোমা টোমা বানাইতে পারতো বা এগুলো প্রতিও জানতো কিছুটা, তো আমাকে বুদ্ধি দিল, দোস্ত আমি তো মোটামুটি এগুলো পারি, তোকে আমি বানাই দিব, তুই আমার কিছু টাকা দিবি আর এটা তুই ব্যবহার করতে পারবি, ওই তোর প্রতিপক্ষ আছে, একটা মারলে মনে কর আর জীবনে ফিরে থাকা হবে না এদিকে, তুই তুই হয়ে যাবি ক্যাম্পাসের বড় ভিপি, ভিপি পর্যায়ে চলে যাবি, তুই তুই ছাড়া কে আছে। তারপরে আমাকে বুদ্ধি দিল, তারপরে আমি বললাম ঠিক আছে তুই তাহলে দুই একটা সাপ্লাই দে, আমাকে প্রথম দুইটা বোমা দেয়।
ওকে,
তারপরে আমি ওইটা করি কি বাইরে সেল করে দিই, কারণ ওই সময় আমার মারার কোনো ইচ্ছা ছিল না ওদেরকে, আপাতত তো এখন ঠান্ডায় আছে ওরা তো আমার নিচে
প্রতিপক্ষকে।
হ্যাঁ, তো ওইটা আমি বাইরে ভালো দামে সেল করে দিই, ওইখান থেকে আমার ভালো একটা লাভ আছে, কারণ ও তো ওকে তো দিয়েছি আমি মাত্র 500-700 টাকা, যেটা ওই এলিমেন্ট গুলো কিনতে যা যা লাগে বা
ও নিজে বানিয়ে দিয়েছে।
হ্যাঁ, এবং কাজেও লাগতো, হয়তো ছোট বন্ধুরা মনে করতে পারে যে কিন্তু ওটা কাজেও লাগতো। আমি
সাহস পেতাম এগুলো নিজের কাছে রাখার, যে কোনো সময় তো বাস্ট হয়ে যেতে পারে।
সাহস পাইতাম এই জন্য যে আমি আবার ইলেকট্রিক্যাল স্টুডেন্ট, আমি জানতাম যে নেগেটিভ বা পজিটিভ বা রিয়াক্ট কিছু একটা রাসায়নিক যদি বিক্রিয়া না হয় তাহলে তো এটা কিছু হবে না, আমি যদি সেভে রাখতে পারি তাহলে কোনো সমস্যা নেই। ওই
কোথায় রাখতাম বোমাগুলো যে দুটো দিয়েছিল প্রথম, এটা কোথায় রেখেছিলাম?
এটা আমার ট্যাঙ্ক ছিল, মানে ট্যাঙ্কি,
মানে ট্যাঙ্ক
ট্যাঙ্ক মানে হোস্টেলে এখন ট্রাঙ্ক থাকে, আমি ওই ট্রাঙ্কের মধ্যে রাখছিলাম,
তারপরে
চাউলের মধ্যে যাতে শব্দ বা নড়াচড়া হলেও ওইটা একটা সাথে আর একটা না লেগে নষ্ট না হয়ে যায়, চাউলের মধ্যে লুকিয়ে রাখছিলাম।
ওভাবে লুকিয়ে রেখেছিলেন, ট্রাঙ্কের ভিতরে চাউল দিয়ে ওগুলো লুকিয়ে রেখেছিলেন, বাস্ট হলে আপনার পুরো রুম চলে যেত।
জি, এবং আমি তো আমার আমি যে বেডে ঘুমাতাম বেডের নিচেই থাকতো, এটা
আরামসে ঘুমাতে পারতেন।
This track was downloaded from fusionbd.com.
আমার তো বিশ্বাস আছে যে এটা ফাটবে না। চরমপন্থী লাল পতাকা, তারপরে সর্বহারা পার্টি, এগুলো আবার আছে,
মানে এদের সাথে আপনার যোগাযোগ ছিল?
জি, ওদের সাথে আমার।
কিভাবে যোগাযোগটা হলো?
ওই যে উপর মহলের রাজনীতিবিদ, ওরা আমাকে লিঙ্ক আপ করে দিল যে এরা তোমাকে শেল্টার দিবে, তোমার কোনো ভয় নাই।
ওদের কাছে আপনি 40,000 টাকা বিক্রি করে দিলেন?
ওদেরকে 40,000 টাকা বিক্রি করে দিলাম।
ওকে,
ওরা আবার এগুলো নিয়ে করতো কি, কারোর বাড়িতে ওইটা দেখা যাচ্ছে পানি দিয়ে আবার ভিজাই ফেলতো, বা যদি মারার মতো মনে করতো মাইরেও দিয়ে আসতো, দিয়ে একটা চিঠি লিখে দিয়ে আসতো যে অমুক জায়গায় এত টাকা না দিয়ে আসলে তুমি কিন্তু শেষ, এরকম একটা চাঁদা ভেঙে দিয়ে আসতো। তাহলে ওরা ওই ওই আমাদের
ওরা 20,000 টাকা দিয়ে 2,00,000 টাকা রোজগার করতো,
2,00,000-4,00,000 এরকম যে যেরকম আর কি ওইখান থেকে ওইরকম নিয়ে নিত। তো আমি প্রথমে কাজটা করলাম, করার পরে আমার খুব দৃষ্টি লাগলো যে আমিও তো ইঞ্জিনিয়ারিং করতেছি, আমার ভিতরে তো কিছু মেধা আছে, তো আমি চাইলেও তো এটা বানাইতে পারি, ও কিভাবে বানায় এটা দেখবো বা আমাকে তৈরি করা শিখাবে।
ওকে,
আমরা গেলাম একটা মাঠের মধ্যে, ও আমাকে সেই রাসায়নিক পদার্থ, তারপরে আরো কি কি যেন লাগে এগুলো নিয়ে,
ওকে,
এর মধ্যে ওইগুলো আপনার।
প্রিয় শ্রোতা, আমরা এখানে কিছু মিউট শব্দ ব্যবহার করছি, আপনারা নিশ্চয়ই জানেন যে এই 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 ব্যাপারগুলো শুনে অনেকে উদ্বুদ্ধ হতে পারে। আমরা যদিও বলে থাকি ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, যে কারণেই আমরা কিছু টোট টোট শব্দ ব্যবহার করব, লাইক মিউট শব্দ, এবং এই শব্দগুলো এমন এমন জায়গাতে ব্যবহার করা হচ্ছে যাতে আপনি পুরো ব্যাপারটা বুঝতে পারেন আসলে কি বলেছে, কিন্তু স্ক্রুটিনিটা যদি বলি যে কিভাবে কিভাবে তৈরি করার কথা বলছে সেগুলো আপনারা কেউই বুঝতে পারবেন না, সে কারণেই আমরা এই শব্দগুলো ব্যবহার করছি এবং এটার প্রয়োজন নিশ্চয় রয়েছে, আপনি আপনার জায়গা থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, আপনি বলুন কিভাবে এটা তৈরি করলেন।
তারপরে আমি ওইটা তৈরি করার জন্য ওর সাথে করে আমাদের ক্যাম্পাসের পিছনে বাগানে গেলাম, বাগানের মধ্যে গেলাম, যাওয়ার পরে ও শুরু করলো, তারপরে নিয়ে তারপরে বড় বড় যত এটা বাস্তু একজনের মানুষের গায়ে লাগলে ক্ষত বিক্ষত হবে এইরকম আর কি। জর্দার এত বড় কৌটা, আমার প্রায় 5 ইঞ্চি লম্বা,
5 ইঞ্চি লম্বা বড় জর্দার কৌটা।
হ্যাঁ, ওই জর্দার কৌটার মধ্যে ওইগুলো দিয়ে বানানো শুরু করলো। তো আমার খুব ভয় লাগতেছিল ওই সময় যদি কিছু একটা হয়ে যায়, যদি কিছু একটা হয়ে যায়।
কি কি এলিমেন্টস থাকে ওখানে?
আমি রাসায়নিক পদার্থ তো চিনি না ঠিক।
ওকে, মানে নামগুলো আপনি জানেন
না? নামগুলো
আপনি কয় ধরনের পদার্থ দেখেছেন ওখানে?
ওখানে 2 থেকে 3 ধরনের,
টোটাল 2 থেকে 3 ধরনের। কালার গুলো কেমন ছিল?
একটা সাদা
সাদা একটা কালার ছিল। আচ্ছা,
তারপরে ছিল
ওকে
যেমন হচ্ছে আপনার কি বলবো এরকম না জাতীয় আর কি।
ওকে,
তারপরে আপনার ছিল
ওকে
ওইগুলো ওই কিভাবে মিক্স করে প্রথমে জর্দার কৌটার নিচে দিল, তারপরে ওই মাঝখানে আর একটা পদার্থ দিল, তারপরে একটা দিল, তারপরে দিয়ে মানে একটা পদার্থ আর একটা পদার্থের সাথে মিলতেছে না, আলাদা ডিভাইডেড আছে, ওইখান থেকে তার বের করে একটা চেপে লাগাই দিল। দেওয়ার পরে কি হলো আমি আর জানি না, এমন জোর একটা শব্দ হলো, আমি নিজেকে ওই সময় আবিষ্কার করলাম, আমার হাতটা ঝুলতেছে, তারপরে ও অন্য একটা জায়গায় পড়ে আছে, শব্দে অনেক লোকজন জুটে আসছে, ক্যাম্পাস থেকে লোকজন আসছে, আসার পরে আমি দেখতেছি আমার হাতটা ঝুলতেছে, তারপরে আমি তখন অসচেতন অবস্থায় একটু মনে হলো চোখ খুলে দেখি যে আমার হাতটা ঝুলতেছে।
এত বিকট শব্দ!
জি,
হাত ঝুলছে মানে কি?
মানে আমি যেখানে বাড়িটা খাইছি, আমরা তো খুব কাছাকাছি হাত দিয়ে ওইগুলো নাড়াচাড়া করতেছি, এই মুহূর্তে ওটা যেভাবে হোক রাসায়নিক বিঘটে গেছে, যাওয়ার পরে
ওটা
বাস্ট হয়ে গেল, সাথে সাথে বাস্ট হওয়ার পরে আমি নিজেকে আবিষ্কার করলাম যে আমি অসচেতন অবস্থায় পড়ে আছি একটা সাইডে, আর আমার হাতটা এই যে
কুস্তে পড়েছে। আপনি জীবনে প্রথম সেন্সলেস হলেন, রাইট?
জি।
ওকে, তারপর?
তারপরে ওই ক্যাম্পাসের পোলাপান এসে আমাকে, আমি তো এখানকার ডন মানে নেতা আর কি, আমাকে নিল, নেওয়ার পরে হসপিটালে নিল, নেওয়ার পরে কিছুদিন হসপিটালে থাকলাম, থাকার পরে আমার হাত ভালো হয়ে গেল। ভালো হওয়ার পরে আমার ক্যাম্পাসে ঢোকা খুব টাফ হয়ে গেল, ক্যাম্পাসে কম আসতাম তখন, কিন্তু বাড়ি থেকে পুরোটাই আমি আলাদা, আমার খোঁজ নেওয়ার চেষ্টা করে কিন্তু আমি খোঁজ দেই না, সবাই জানে যে আমি খারাপ হয়ে গেছি। এরপরে আমি ওই হোস্টেলে যাতায়াত করতাম, তারপরে ওই প্রতিপক্ষ এবার একটা সুযোগ পেলো যে আমার তো একটা হাতে সমস্যা হয়েছে, তারপরে আমার শারীরিক অবস্থাও খুব একটা ভালো না, আমি অসুস্থ, আমি হোস্টেলে থাকা অবস্থায় আমার প্রতিপক্ষের একটা ছেলেরা ওরা করলো কি, আমার পক্ষের যে ছেলেগুলো ছিল তাদের কাউকে কিছু টাকা দিয়ে হাত করে নেই, হাত করে নেওয়ার পরে আমার রুমে কিছু বোমা, তারপরে কিছু ওই আপনার চা পাতি বেডের নিচে, কিছু অস্ত্রশস্ত্র আর কি যেগুলো ব্যবহার করে সাধারণত, লাঠি ছোটা বা রড স্টিক, এগুলো আমার রুমে রেখে গেছে, আমি জানি না কারো কাছ থেকে চাবি নিয়ে আমার রুমে রেখে গেছে। আমি আসলাম রুমে, এসে ঘুমাইছি, ঘুমানোর পরে হঠাৎ দেখি রাত 12টা বা 1টার দিকে পুলিশ রুমে আমাকে এসে স্যার তো বলে না, বলে ভাইয়া ভাইয়া আপনাকে তো একটু রুমটা ছাড়তে হয়। কেন হয়? আমি রুম ছাড়ব কি বলতেছো তুমি?
পুলিশকে?
পুলিশকে আমি বলতেছি, সে কিন্তু এসআই।
ওকে,
আপনি কি বলতেছেন এগুলো? আমার রুম সার্চ করবেন মানে? আপনি জানেন, উনি কি জানে? মানে উনি বলতে আমি বলছি বোঝাতে চাচ্ছি আমার আমাকে যে হ্যান্ডেলিং করতো রাজনীতিবিদ, উনি আমাকে উনি কি জানে? ওনার জানার দরকার নেই, কারণ ওই পুলিশদের আগের থেকে অন্য পক্ষ টাকা দিয়ে রাখছে।
ওকে,
তারপরে ওই পুলিশ এসে সার্চ করে আমার রুমে করে দুইটা।
আপনি এই যে উনির যে বর্ণনাটা দিলেন এখানে, এই উনিটা আমরা ডিটেল জানতে চাচ্ছি না উনিকে, বাট ওনার পজিশনটা আসলে কি ছিল? পলিটিক্যালি উনি মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, ওকে, যার সাথে আপনার সরাসরি যোগাযোগ ছিল,
ফোন আলাপত কখন কোথায় কি অপারেশন হবে কি অবস্থায়,
এবং উনি বলে দিতেন যে ধরনের অপারেশন করো, এগুলো বোমা মারো, এভাবে মারো, এভাবে করো, ফোনে সবকিছু বলে দিতেন। ওকে, তারপরে আপনাকে ধরলো পুলিশ?
পুলিশ ধরে নিয়ে গেল। যাওয়ার পরে আমি তখন ষষ্ঠ বড় ফাইনাল পরীক্ষা হবে, আমি জেলখানে চলে গেলাম। অলরেডি আমাকে চালান করে দিল।
আপনার উনি কি জানতেন?
হ্যাঁ, জানতো।
জানার পরে উনি কোনো স্টেপ নেননি?
স্টেপ নেয় নাই। আমার আসলে ওটা না নিয়ে আরো ভালো করছে, আমিও জানতাম। আমাকে এভাবে বোঝানো হলো যে তুমি যে মূর্তিটা এখন আসো ক্যাম্পাসে, এই অবস্থায় থাকলে তোমার প্রতিপক্ষ যেকোনো সময় তোমাকে মেরে ফেলতে পারে, অতএব তুমি জেলখানার মধ্যে থাকো, ভালো থাকবে কিছুদিন, তারপরে সবকিছু ঠান্ডা হলে তারপরে তোমাকে আমি সময় মতো বের করে নিয়ে আসবো।
এটা আপনার ওই যিনি এমপি ছিলেন তিনি বোঝালেন?
জি।
আর আপনার প্রতিপক্ষ তো মূলত ওই দলই করতো?
হ্যাঁ,
আপনার দলই করতো।
জি।
ওকে, তারপর?
তারপরে আমাকে জেলখানার মধ্যে থাকলাম, তারপর ষষ্ঠ বড় ফাইনাল পরীক্ষা। এখন আমি তো ওনাকে ওনার সাথে যেকোনো ভাবে যোগাযোগ করছি যে আমার তো পরীক্ষা, পরীক্ষাটা তো দেওয়া দরকার, তো উনি আমাকে পরীক্ষা জেলখানার মধ্যে দেওয়ার ব্যবস্থা করে দিল।
ওকে,
প্রশ্নপত্র, বই, তারপরে আপনার খাতা যা লাগে আমার চলে আসলো।
প্রশ্নপত্র সাথে বইও চলে আসলো উত্তর দেওয়ার জন্য, মানে বই দেখে দেখে দিবেন?
জি।
সাথে লোক পাঠিয়ে দেয়নি যে তোমার লিখতে কষ্ট হয়েছে, তারা বই লিখে দিতে? ওকে, তারপর?
তারপরে আমি পরীক্ষাটা দিলাম, সবগুলো পরীক্ষা জেলখানার মধ্যে বসেই দিলাম। পরীক্ষা তো মার্শাল্লাহ খুব ভালো হয়েছে, কারণ আমি তো স্টুডেন্ট ভালো ছিলাম কিন্তু পড়াশোনা করতাম না, তো ওই সারাদিনের দল এইগুলো নিয়ে ব্যস্ত থাকতাম। তারপরে পরীক্ষা দিলাম যে ষষ্ঠ বর্ষ শেষ হলো, এর মধ্যে ওই ঠান্ডা হয়ে গেছে ক্যাম্পাস, আমাকে বললো যে ঠিক আছে তুমি বাইরে এখন আসতে পারবা, তোমার ব্যবস্থা করতেছি আমি। তারপরে আমাকে ওখান থেকে বাইরে নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি ক্যাম্পাসে আবার শুরু করলাম চলাফেরা। এরপরে আমার অপরাধ জগৎটা আরো বাড়িয়ে গেল। আমি তখন আমার যে রুমমেট ছিল সজীবের নাম বলছিলাম, সজীব ভাই, উনি আমাকে ক্যাম্পাসে আসার কিছুদিন পরেই আমাকে বললো চল এক জায়গায় যাই। কোথায়? এতদিন তো যা করছিস একটা মেয়ের জন্যই করছিস, তার সাথে ভালো কিছু পাবি, চল আমার সাথে।
যাওয়ার আগে আপনি আমাকে একটু বলেন, এই যে সুমি, তাকে তো হারিয়ে ফেললেন, সুমির পরে আরো একজনকে হারালেন, এটার নাম যেন কি ছিল?
তার নাম ছিল লুনা।
লুনা, এই যে লুনাকে আপনি হারালেন, লুনা কি পরবর্তীতে আপনার সঙ্গে যোগাযোগ করেছিল এই সময়টার মধ্যে?
এই সময়টার মধ্যে শুধু একদিন আমার সাথে ফেস কন্টাক্ট হয়েছে,
কথাও বলেনি,
কথাও বলেনি। তবে একদিন আমার সাথে আমি ওর ফোন নাম্বারটা জোগাড় করি, যেভাবেই হোক জোগাড় করার পরে ফোন করি। ফোন করার পরে আমার সাথে কথা হয়, হওয়ার পরে সে এমন একটা রিয়্যাক্ট করে যে বলে যে তুমি কেন ফোন দিছো, তুমি জানো না আমার বিয়ে হয়ে গেছে, আমার এখন একটা বাচ্চা, তারপরে তুমি এখন কেন ফোন দিছো। তো আমি তো ওকে অনেক ভালোবাসতাম, আমি জীবনে কল্পনাও করতে পারি নাই যে ও আমার লাইফ থেকে চলে যাবে। আমি সবসময় কল্পনা করতাম যে আমাকে আমার সাথেই ওর বিয়ে হবে, ওর সাথে যে কোনো একটা ছেলে রাত কাটাবে, এটা আমি কল্পনা করলে আমার মাথা ঘুরে যেত যে আমার আমি ছাড়া ও অন্য কাউকে নিয়ে থাকবে। তারপরে এই মাঝখানে যোগাযোগ, তারপরে আমার সাথে খারাপ ব্যবহার করে, তখন আমার মন মানসিকতা আরো নষ্ট হয়ে যায় যে এই মেয়েটা আমাকে এত ভালোবাসতো, আমাকে না দেখলে থাকতে পারতো না। আমার এমনকি আমার সাইকেলের টোন, যেটা সাইকেলের বেল আর কি, বেল বাজালে যে টোনটা হয়, এই টোনটা আমার মাথার মধ্যে ছিল। অন্য সাইকেল নিয়ে আমি ট্রাই করছি, ওদিক দিয়ে গেছি ওদের বাড়ির পাশ দিয়ে, সাইকেলের টোন দিলে ও দেখতাম ফিডব্যাক দিত না বা আসতো না, কিন্তু আমার সাইকেলের রিং শোনার সাথে সাথে ও যেখানে থাকুক না কেন বাড়ির মধ্যে জানালে চলে আসতো, এসে দেখা যাচ্ছে আমি ওই জায়গার মধ্যে একটু ওদের বাড়ির পাশে একটা ফিল্ড ছিল, ওখানে দাঁড়াইতাম, কথা বলতাম, বা দূর থেকে তাকাই থাকতাম জানলার দিকে, ও জানলার গ্রিল ধরে দাঁড়াই থাকতো, খুব ভালো লাগতো। মাঝখানে যখন যোগাযোগ হলো, তখন যখন আমাকে বললো যে তুমি কেন ফোন দিছো, তুমি জানো না আমার স্বামী বিদেশ থাকে, আমাকে এত কিছু দিছে, এই দিছে সেই দিছে, আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে, তোমার সাথে যেগুলো হয়েছিল এটা পাস্ট ইজ পাস্ট, এগুলো নিয়ে তুমি ভাবো না, এটা মানুষের জীবনে ঘটেই থাকতে পারে, এটাকে আমার কাছে খুব খারাপ লাগলো। তারপরে ওই ভাইকে আমি সবকিছু বললাম, ভাই ও লুনা তো আমাকে এরকম বলছে। তারপরে ভাইয়া বললো ঠিক আছে চল তোর ব্রেন রিফ্রেশ কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। এরপরে আমাকে একসাথে করে এক জায়গায় নিয়ে গেল, জায়গাটা হয়তো সবাই চিনে, রাজবাড়ি পতিতালয়,
যশোরের
না রাজবাড়ি, গোয়াল নন্দ। আমরা যশোর থেকে ট্রেনে উঠলাম, যশোরেও আছে কিন্তু আমরা ওখানে যাইনি, কারণ আমাদের পরিচিত অনেক লোকজন আছে, তো এই জন্য আমাদেরকে জানবে চিনবে, এই জন্য আমরা ওখান থেকে চলে আসলাম গোয়ালনন্দ। গোয়ালনন্দে এসে ওই ভাইয়া মাঝে মাঝে মনে হয় আসতো, ওনার সাথে দেখলাম কিছু মেয়ের পরিচয়, ওরা দেখছে আমাকে দেখে আসতো, আসো তুমি আমার কাছে আসো, কিরে ভালো একটা তো, মানে সজীব ভাইকে বলতেছে, মানে আমার ওই সময় চেহারাটা আরো ভালো সুন্দর ছিল,
তাই নাকি?
জি।
ওকে, আপনি এখনো সুন্দর মাশাআল্লাহ। তারপর
তারপরে আমার মানে আমার হাসিটা আবার নাকি সবাই ভালো লাগে, মিষ্টি একটা হাসি ওইটা।
ওকে,
তো
পিওর মিচকি শয়তান তখন কিছু বলেনি তো? হোয়াট এভার ইট ইজ, জীবনের প্রথম এক্সপিরিয়েন্স এন্ড ইট ইজ ভেরি রেস্ট্রিক্টেড এরিয়া। ওকে,
তারপরে ভাই ওখানে নিয়ে গেল, আমার লজ্জা লাগতো কেমন যেন, আমি তো কোনোদিন শারীরিক সম্পর্ক কোনো মেয়ের সাথে করিনি, হয়তো বা লুনার সাথে আমার একটু কাছাকাছি হয়েছিলাম, কিন্তু এই ধরনের কিছু হয়নি। তারপরে আমার ওখানে আমি কিছুক্ষণ বসলাম, ভাইয়া দেখলাম যে ওর কাজ কাম সেরে তারপরে চলে আসছে, এবার আমাকে বলছে দেখ এই বাজারের মধ্যে তোর কোনটা ভালো লাগে সেটাকেই আমি দিব, আজকে তোর জন্য যত টাকা পয়সা খরচ লাগে, যত ঘন্টা থাকতে ইচ্ছে করে তত ঘন্টা থাকবে, কোনো সমস্যা নেই, আমি সবকিছু খরচ বিয়ার করবো সবকিছু আমি।
আচ্ছা, আমি একটু জানতে চাই ওদের বাসস্থান সম্পর্কে, ওদের জায়গাটা সম্পর্কে, ওরা কি ধরনের জায়গাতে জীবন যাপন করে, এলাকাটা একটু আমাকে বলবেন যে ওদের লাইফটা হেলদি কিনা, ওরা কি ধরনের, কারণ ওরা তো মানুষ, ওরা আমাদের সোসাইটির একটা পার্ট, রাইট? আপনি কি দেখলেন ওখানে যাওয়ার পরে?
ওদের বাসস্থান টিন শেড সব, একটার পর একটা রুম, এরকম একটা 6 ফিটের একটা রুম বা 8 ফিটের একটা রুম, যাতে একটা চৌকি বা খাট ধরে, আর মাঝখানে কিছু একটা মানে মানুষ যেন চলাফেরা করতে পারে এরকম একটা জায়গা,
শুধু প্রত্যেকটা ঘরে একটা করে চৌকি পেতে দেওয়া।
আর কারো কারো ঘরে দেখা যাচ্ছে টিভি আছে, তারপরে ওই যে আপনার জামা কাপড় রাখার জন্য আলনা বলে এগুলো আছে।
আচ্ছা,
তারপরে আমি দেখলাম যে ওদের বাড়ি ঘরগুলো আসলে টিন শেড, তো একটার পর একটা রুম সাজা মানে তৈরি করার, একটা
কি বৈধ পল্লী ছিল, মানে গভর্নমেন্ট লাইসেন্স পাওয়া, বৈধ
গভর্নমেন্ট লাইসেন্স, গোয়ালনন্দ বিদ্যালয়। তারপরে ওখানে আমি গেলাম, যে কথা ছিলাম ওইখানকার পরিবেশটা, ওইখানকার পরিবেশটা ওরা দেখা যাচ্ছে পাশাপাশি,
কারো কোনো ভ্রুক্ষেপ,
কারো কোনো ভ্রুক্ষেপ নেই, ও দরদাম চলতেছে কত, এই কত হলে হবে, ও 200 টাকা, না তোকে 100 টাকা দিব।
এমনিতে মানে থাকে না ছোটখাটো বাচ্চারা দেখলেন ওইখানে বা এরকম কোন, আমি সেটাই জানতে চাচ্ছি ছোটখাটো বাচ্চা যারা আছে তারা আছে কিনা, বা অপরিণত বয়স্ক কাউকে দেখেছেন কিনা?
হ্যাঁ হ্যাঁ, ওদেরই বাচ্চা দেখা যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে, এই তুই যা ঘর থেকে যাতো, 7 বছর বা 8 বছর বয়স, ওকে ওখান থেকে সরাই দিল, ও একটা খরিদ্দার নিয়ে আসছে, নিয়ে রুমে ঢুকে গেল, কাজ কাম সেরে 10-15 মিনিট বা 20 মিনিট থেকে আবার আসি, সে বাচ্চাটাকে নিয়ে খেলাধুলা করতেছে, আবার রাস্তায় দাঁড়াচ্ছে সুন্দর করে সেজে আসতেছে আরেকটু যাতে মানুষের চোখে পড়ে। তারপরে দেখা যাচ্ছে ওরা রাস্তার দুই পাশ দিয়ে দাঁড়ায় থাকে, ওই দেখা যাচ্ছে কোনো ছেলেটা চেপে ধরতেছে, তার চশমা নিয়ে নিচ্ছে, নিয়ে বলতেছে আই না হলে চশমা দিব না, কারণ ওরা তো পেটের ক্ষুধা বলেন আর যাই বলেন যে কোনো একটা অর্থনৈতিক চাহিদার কারণে এগুলো করতেছে। এরকম
কোন ধরনের লোকজন এখানে যাওয়া আসা করতো? আপনি তো গেলেন দেখলাম, বুঝলাম আমরা ইউনিভার্সিটি পড়ুক একটা ছেলে ওখানে যাচ্ছে, আর আপনি কি ওখানে কোন ধরনের মানুষকে দেখলেন?
আমি ওখানে সব ধরনের মানুষ দেখছি, জেলে থেকে শুরু করে আপনার হাই সোসাইটির মানুষও দেখছি, যে ইন করে ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে।
ওকে,
এখানে স্টুডেন্ট বলেন, জেলে, ফেরিয়ালা, তারপরে মধ্যবয়স্ক, এই ধরনের লোকজন ওখানে যাতায়াত করছে, গরুর ব্যবসায়ীরা, দোকানদাররা, এই ধরনের মানুষ ওখানে যাতায়াত করছে।
ওকে, তারপর
আমি সজীব ভাইয়ের কাজ করে আসলো, তারপরে আমি আমার খুব লজ্জা লাগতেছে, তো আমাকে একটা মেয়ে ঠিক করে দিল যে ওর সাথে যা, তা আমি গেলাম, যাওয়ার পরে যে কালচারটা দেখলাম অবাক লাগলো, অবাক লাগলো এরকম যে যাওয়ার সাথে সাথেই সে তৈরি, রুমে যাওয়ার সাথে সাথে সে তৈরি, মানে আমার কাছে অবাক লাগলো কি ব্যাপার, একটা মেয়ের সাথে এরকম রিলেশন হবে, তার ভিতরে কোনো আবেগ নাই, আমাকে কোনো ইয়ে করতেছে না, ইনফ্লুয়েন্স করতেছে না, হঠাৎ এরকম, তো আমার কাছে খুব খারাপ লাগলো। লাগার পরে আমি বলতেছি না এগুলো এরকম একটা মন মানসিকতা তৈরি হলো, তারপরে দেখলাম যে না, ও আমার প্রতি আসক্ত হচ্ছে, তারপরে যে কোনো ভাবে হোক আর কি ওই দিন আমি
কাজ করলাম,
পরে ওখান থেকে বের হয়ে আসলাম, আসার পরে বাইরে আসলাম।
আমি এখানে একটু নোট করতে চাই, ও যে কাজটা করলো এটা মানুষের জীবনে অবধারিত একটা বিষয়, মানুষের জীবনে প্রজন্ম থেকে প্রজন্ম বংশ বৃদ্ধিতে এগুলো খুবই প্রয়োজনীয় বিষয়, কিন্তু প্রসঙ্গ হচ্ছে যে এগুলোর একটা সামাজিক স্ট্যান্ডার্ড আছে, ধর্মীয় ভাবে এটার একটা স্ট্যান্ডার্ড আছে, এবং এগুলো অনেক অনেক বিউটিফুললি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে, এবং এগুলো নিয়ে প্রত্যেকটা ছেলে মেয়ের মধ্যেই একটা অসম্ভব সুন্দর ইমাজিনেশনের একটা জায়গা থাকে যে আমার জীবনের প্রথম মানুষটা এরকম হবে, আমার জীবনের প্রথম মেয়েটা এরকম হবে, কিংবা একটা মেয়ের কাছে আমার জীবনের প্রথম ছেলেটা এরকম হবে, সে আমার ভালোবাসার জায়গাটাতে এইভাবে থাকবে। দেখুন, একটা খারাপের জায়গাতে সে চলে যাওয়ার কারণে স্টেপ বাই স্টেপ সে সবকিছু হারাচ্ছে। ফ্যামিলিকে হারালো, তারপরে তার কি বলা যেতে পারে পড়াশোনার জীবন হারালো, সে ক্যারিয়ার হারাচ্ছে, এবং তার যে সেই স্বপ্নের জায়গাটা যে জায়গাটা একটা মেয়ের জন্য ছিল সেই জায়গাটাও সে প্রতি তারাবে গিয়ে শেষ করে আসলো। দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন হিজ লাইফ ওয়াজ ট্রুলি ব্যাড। আপনি কি বলতে পারেন যে আপনার জীবনের প্রথম যে নারী সঙ্গটা সেটা ভালো ছিল?
না।
ওকে, তারপর?
তারপরে ওই মেয়ের সাথে আমার শারীরিক সম্পর্ক হওয়ার পরে আমি বাইরে আসলাম, ওই পল্লী থেকে বের হয়ে এসে সিগারেট খাচ্ছি, তারপরে ওখানে চা টা খাওয়ার পরে এক দেড় ঘন্টা ওই এলাকার মধ্যে পার করলাম। পার করার পরে আমার ভিতরে কেন যেন আরেকবার আগ্রহ জাগাচ্ছে যে আরেকবার যাব কিনা, এখান থেকে তো অনেক দূর, আবার কবে আসা হবে না, মানে আমার ভিতরে কিন্তু একটা নেশা তৈরি হয়ে গেছে সেই সময়ের মধ্যে। তারপরে আবার গেলাম, যাওয়ার পরে ওই মেয়ে না, অন্য মেয়ে, আমি নিজেই চয়েস করে নিলাম। তারপরে গেলাম, এক ঘন্টা ছিলাম, তারপরে আমি ওই রুম থেকে তারপরে চলে আসলাম। আসার পরে আবার যশোরে ব্যাক করলাম। যশোরে ব্যাক করার পরে আমার তখন লুনা, সুমি কেউই তো নাই, মেয়েদের প্রতি কেন যেন একটা আসক্তি তৈরি হয়ে গেল। ক্যাম্পাসে থাকা অবস্থায় তখন আমার ওই খালি মেয়েদের প্রতি কেন যেন একটা মেয়েকে দেখলেই মনে হতো যে ভালো হতে লাগছে, মানে এরকম একটা
তখন সেক্সুয়াল অ্যাট্রাকশনটা খুব সুন্দর, রাইট? ওকে।
আর পাশাপাশি আমার ওইগুলো চলে, সিগারেট, মদ, গাঁজা, বাংলা মদ, এগুলো চলছে।
ওকে।
তারপরে
তার সাথে যুক্ত হলো নারী আসক্তি।
জি, নারী আসক্তি। এইখানে আমি তারপরে ক্যাম্পাসে দেখা যাচ্ছে সামনে ফ্লিক্সের দোকান, ওখানে দাঁড়ায় থাকতাম, বা ওই ফ্লিক্সের দোকানের সাথে খুব সম্পর্ক ভালো, কোনো ভালো মেয়ের নাম্বার হলে
ওই নাম্বারটা নিয়ে নিতেন,
দিয়ে দিত, ওই দিত যে দোস্ত বা ভাই এইটা এরকম দামি, এরকম ফ্যামিলির মেয়ে, পারলে ফটায় দেখো।
ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট, যেটা বলছিলাম যে একটা অপরাধ আরেকটা অপরাধের জন্ম দেয়, একটা স্টেপ থেকে আরেকটা স্টেপ, একটা ভুল থেকে আরেকটা ভুল, এবং কোনো ভুলের জায়গাতে বা কোনো অপরাধের জায়গাতে যদি পিওরলি সাপোর্ট না পাওয়া যায় কাছের মানুষের জায়গাটা থেকে, সাপোর্ট ইন দ্য সেন্স তাকে ভালো করার জন্য ইন এ মোডারেস্ট ওয়ে, তাহলে ওই ভুলটা থেকে যে মানুষ আরেকটা ভুলের দিকে যেতে পারে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখুন, প্রথম ভুলটা হচ্ছে সিগারেট, তারপরের ভুলটা কাজা, তারপরের ভুলটা ফেন্সারি, তারপরের ভুলটা পলিটিক্স, তারপরের ভুলটা পরিবারের সাপোর্ট না পাওয়া, তারপরের ভুলটা নারী আসক্তি, এবং দেখুন তারপরের ভুলটা কোন দিকে যাচ্ছে। চলুন, তারপর?
তারপরে আমি ওই নাম্বারগুলো কালেক্ট করতাম, কালেক্ট করার পরে ফোন দিতাম না, আগে ফোন না দিয়ে ফ্লিপি করতাম, বিশ টাকা বা পঞ্চাশ টাকা
ওই নাম্বারে পাঠিয়ে
দিতাম, ওই নাম্বারে পাঠিয়ে দিতাম।
আচ্ছা,
পাঠানোর ঠিক ওই দিন ফোন দিতাম না, ওই দিন ফোন না দিয়ে একদিন পরে ফোন দিতাম, ফোন দিয়ে বলতাম হ্যালো, আপনি কি, আপনার নাম্বারে কি একটা টাকা গেছে? যদি মেয়েটা সওয়াতে মানে একটু ই হতো তাহলে বলতো যে জি টাকা আসছে, কবে আসছে, গতকাল বিকেলে না? জি, গতকাল বিকেলে। তো আমি আমি তো ভুল করে নাম্বারটায় টাকা চলে গেছে, একটু কাইন্ডলি যদি টাকাটা ব্যাক দিতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো।
ওকে,
দেখা যাচ্ছে তারপরের দিনে ও তারপরে ফোন দিত যে ভাই আমি তো টাকাটা পাঠিয়ে দিয়েছি, দেখেন পাইছেন কিনা। তারপরে আমি বলতাম ওকে পাইছি, তারপরে আর কথা বলতাম না, দু চার দিন কোনো কথা বলতাম না, কারণ ওই সময়ের মধ্যে কথা বললে কিছু একটা ভেবে নিবে এরকম একটা আমার ভিতরে কাজ করতো। তারপরে ফোন দিতাম, হঠাৎ চার পাঁচ দিন পরে ফোন দিতাম।
বিরতির ঘন্টা বেজে গেছে, প্রিয় শ্রোতা, আমরা বিরতিতে যাব, তবে যাবার আগে আপনাদের সবাইকে একটু SMS পোলের মুখোমুখি করতে চাই। যাহা বলিব সত্য বলিব যারা শুনছেন এই মুহূর্তে, তারা জীবনকে কতটুকু বিশ্বাস করেছেন সেটা আমরা একটু টেস্ট করে দেখতে চাই। আমরা সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনারা SMS পোলে অংশগ্রহণ করুন। এতক্ষণ পর্যন্ত আপনারা জীবনকে শুনেছেন, এবং যাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে তারা লিখবেন প্রথমে অবশ্যই আমাদের স্টেশনের নাম ABC স্পেস। যদি আপনি ঘটনাটি বিশ্বাস করে থাকেন তাহলে আপনি লিখবেন ইয়েস, যদি বিলিভ না করে থাকেন তাহলে লিখবেন নো। লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে অবশ্যই আমাদের স্টেশনের নাম ABC স্পেস, যদি বিলিভ হয়ে থাকে, বিশ্বাস করে থাকেন, তবে লিখবেন ইয়েস, যদি বিলিভ না হয়ে থাকে তাহলে লিখবেন নো। লিখে পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। শর্ট জলদি পাঠিয়ে দিতে হবে, বিরতির পরে এসে আমরা জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট। SMS পোল নিয়ে কাজ করছে আর্য সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু। ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে। যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, বিরতির পর আপনাদের সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবতে। আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। চলে আসতে পারেন আমাদের ফেসবুকে জীবনকে দেখবার জন্য, বা জীবনকে নিয়ে কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে ওখানে করতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। আমি আবারও বলছি www.facebook.com/abcradioFM89.2। ওখানে গিয়ে অবশ্যই লাইক দিতে ভুল করবেন না, এবং লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। আমরা শুরুতেই SMS পোলের রেজাল্ট একটু জেনে নিতে চাই। আমরা জানতে চাই কম্পিউটারের কাছ থেকে কত শতাংশ মানুষ জীবনে দেওয়া প্রিয় সত্যগুলোকে বিশ্বাস করেছে এবং কত শতাংশ মানুষ বিশ্বাস করেনি।
Yes, 81%. No, 9%. No comments, 10%.
প্রিয় শ্রোতা, কম্পিউটার বলছে 81% মানুষ বলছে ইয়েস, 9% মানুষ বলছে নো, এবং 10% মানুষ নো কমেন্টস। আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই যারা SMS পোলে অংশগ্রহণ করেছেন। প্রিয় শ্রোতা, আমরা আবারও ফিরে যাচ্ছি জীবনের কাছে। জীবন, আপনি বলছিলেন যে আপনি মেয়েটিকে ফোন দিলেন। হ্যাঁ, তো কি বললেন?
ফোন দিয়ে বলতাম, আপনি কি অমুক বলছিলেন? হ্যাঁ, আমি তো
নামটা কি আগে জেনে নিতেন?
হ্যাঁ, ওরা তো নাম জানতো।
ও, ওকে ওকে, মানে স্নেকফিলটের দোকান থেকে নাম জানতো। কিভাবে নাম জানতো? ওখানে তো কেউ নাম বলে না।
নাম বলে না, দেখা যাচ্ছে ওদের সাথে
হয়তো পরিচিত হয়ে গেছে,
কিন্তু যাতায়াত করলে ওদের সাথে পরিচয় হয়ে যায়।
ওকে,
তারপরে মেয়েকে ফোন দিলাম। তারপরে ফোন দিয়েছেন কেন? প্রথমে অনেক ঝাড়ি ছাড়ি দিত যে ফোন দিয়েছেন কেন, আপনার তো টাকা আপনি পেয়ে গেছেন, তাহলে আবার ফোন দিয়েছেন কেন? তা বলতাম না, এমনিতেই বর্তমান জামানাতে আপনার মতো এরকম
মানুষ আমার জীবনে কখনো দেখিনি। 20 টাকা পেয়েছেন আপনি, 20 টাকা বা রিটার্ন নিয়ে দিয়েছেন? ও মাই গড, এগুলো একটু বলুন
এগুলো।
ওকে,
তারপরে বলতো, আচ্ছা ঠিক আছে, আপনি তো পেয়েছেন, থ্যাংক ইউ, আপনি আমাকে ধন্যবাদ জানিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। এরপরে 4-5 দিন বা 7 দিন যাওয়ার পরে আমি এস এম এস দিলে ফিডব্যাক দিত।
কি লেখা থাকতো এস এম এস প্রথম টেক্সট গুলোতে? মেয়েরা যারা শুনছেন, বিশেষ করে আজকের যে বিএসপি যাহা বলিব সত্য বলিব, অনেকেই হয়তো মিল পেয়ে যাবেন। দ্য স্ট্র্যাটেজি ইজ কোয়াইট সেম ফর এভরিবডি। ওকে, হ্যাঁ, টেক্সটটা কি লিখতেন মনে আছে? কি জাতীয় সেটাই হলো একদম হুবহু।
তো যেমন ঝড় বৃষ্টি রোদে এই বর্ষাতে কোনোদিন তোমাকে ভুলি নাই,
একটু রোমান্টিক টাইপের কবিতা টাইপের না?
তোমাকে
আবার এই যে অনেক সময় অনেকে লেখে না, লাইক একটু বিয়ে দেওয়া, ধরেন একটু পাজল টাজল দেয়া, একটু ধাঁধা দেয়া, হ্যাঁ, 1:5, 5:1, হ্যাঁ, এই টাইপের জিনিসপত্র দিতেন না? ওকে ওকে,
তারপরে আমার কিছু রোমান্টিক মেসেজ আমি আবার গুগল থেকে ডাউনলোড করি।
ওকে,
যে রোমান্টিক এসএমএস গুগল থেকে নিলে ওই টেক্সটটা আবার আমি কপি করে ওখানে সেন্ড করে দিতাম।
সেটাই ব্রেন খাটানোর দরকারটা কি? কাট কপি এন্ড পেস্ট।
তারপরে দেখতাম যে যখন খুবই ভালো ভালো মেসেজ দেওয়া শুরু করলাম, তখন ওরা মানে ও ফিডব্যাক দিল যে আসলে আপনি কে বলেন তো এত এসএমএস দেন সুন্দর সুন্দর। আবার আমি খুব কেয়ার করতাম যে আপনি খেয়েছেন সকালে না ঘুম থেকে ওঠার আগে, মানে আমি জানি যে এখনো মনে ঘুমেছে, ওই সময় টেক্সট করতাম যে আপনি কি ঘুম থেকে উঠেছেন। তারপরে দেখা যাচ্ছে 8:30, 9:30 এই সময় হয়তো বা নাস্তা খাওয়ার দরকার,
আপনি কি নাস্তা খেয়েছেন?
জি, আমি তখন মেসেজ করতাম যে আপনি কি নাস্তা খেয়েছেন। আবার দুপুরের ফোন, আপনি কি লাঞ্চ করেছেন, আপনি কি নামাজ পড়েছেন?
ও মাই গড,
এইভাবে আমি প্রত্যেকটা দিন ওর পিছনে কয়েকদিন লেগে থাকলাম। লেগে থাকার পরে দেখি আমার সাথে ফোনে কথা বলার জন্য সে অসুস্থ হয়ে গেল। বুঝলি, আমি ফোন দিতাম, ফোন দিয়ে কথা বলতাম, ফোন দিয়ে কথা বলার এক পর্যায়ে
আমরা যতগুলো গল্প পেয়েছি বা যতগুলো অপরিসত্য পেয়েছি, ইনফ্যাক্ট আমি ইনক্লুডিং হ্যালো 8920 নিয়ে বলতে চাই, নারী পাচারকারীরাও এখানে এসেছিলেন, আমাদের এখানে এসে অপ্রিয় সত্যগুলো বলে গিয়েছেন, যাহা বলিব সত্য বলিব, তারাও বলেছেন যে একটা মেয়েকে পটানো শব্দটা ব্যবহার করেছেন তারা, পটানোর জন্য সবচাইতে যে পন্থাটা তারা অবলম্বন করেন, ভেরি সফিস্টিকেটেড ওয়েতে, একদম সোজা বাংলায় যদি আমি বলি, লেগে থাকা, টানা লেগে থাকা, কেয়ার দেখানো, লেগে থাকা কিছুদিন যাব, যা বলুক গালি দিক, ভালো করে লেগে থাকো, কাজ হয়ে যাবে।
তারপরে ওর সাথে আমার ফোনে কথা বলা শুরু হয়ে গেল।
এটা এই জন্যই বলছিলাম একটু আগে যে যারা আজকে শুনছেন, বিশেষ করে মেয়ে বন্ধু যারা আছেন যে বিএসবি, তারা একটু সতর্ক হয়ে যাবেন। কারণ এই লেগে থাকা যে আপনার ভালোর জন্য তা কিন্তু নয়, কারণ আপনি বুঝতেই পারছেন যে কোন দিকে যাচ্ছে। হ্যাঁ,
তারপরে ওর সাথে ফোনে কথা বলা হলো, কথা বলার এক পর্যায়ে তারপরে আমি বললাম, মানে তখন রিলেশনটা বিল্ড আপ হয়ে গেছে অলরেডি। তারপরে এক পর্যায়ে আমাকে আমি বললাম যে ঠিক আছে, আপনার সাথে তো কখনো দেখা হয় না, আসলে আমরা দেখা করি।
ওকে,
তারপরে কোথাও ডেট করা হলো যে অমুক জায়গায় এখানে আমি এই শার্ট পরা থাকবো বা ও তুমি এই সালোয়ার কামিজ পরা থাকবা, এই অবস্থা আমাদের দেখা হবে। তারপরে প্রথম দিন দেখা হলো, তারপরে আমরা লাঞ্চ করলাম একসাথে, তারপরে আমাকে দেখে তার অনেক ভালো লাগছে আর মেয়েটার চেহারা অনেক সুন্দর।
প্রথম যে কোনো একটা মেয়েটা, রাইট?
জি।
ওকে,
আমার উদ্দেশ্য ছিল একটাই, যে তার সাথে যে কোনো মূল্যে শারীরিক সম্পর্ক করতে আমার পছন্দ হয়েছে। আর আমি তো দেখছি তাকে আগে, ও তো আমাকে আমার মনের মধ্যে সে ঢুকে গেছে। তারপরে আমি প্রথম দিন এভাবে দেখা করার পরে আমি তার গা কেন, মানে তার শরীরের আশেপাশেও গেলাম না, আমি খুব দূরে দূরে থাকলাম প্রথম দিন। তারপরে দুই দিন পরে আবার বললাম যে ঠিক আছে আসেন, আপনি খুব দেখতে ইচ্ছে করছে, একটু আসেন না প্লিজ। তারপরে দেখা হলো, ওই দিন কেউ কিছু করলাম না, কিছু তার পাশেও গেলাম না। এইভাবে আস্তে আস্তে আমরা দেখা করতে শুরু করলাম, কন্টিনিউসলি দেখা করতাম। রিক্সায় ঘোরা শুরু হলো, রিক্সায় ঘুরতাম, দেখা করতাম, রিক্সায় বসলে একটু দূর দূর বসতাম হঠাৎ। তারপরে আমার ভিতরে তো আমি বিশ্বাস তৈরি করে ফেলছি ওর ভিতরে, আমার তখন মনে হচ্ছে যে না, ও আমার, আমি এখন যেখানে ডাকবো সেখানে আসবে। তারপরে ওকে বললাম যে ঠিক আছে, আজকে আমরা এক জায়গায় বেড়াতে যাবো, তুমি আসো।
ওকে,
তারপরে ও আসলো। আসার পরে আমার ফ্রেন্ডের মেয়ে, ওই মেসে ওই দিনটা তেমন কেউ ছিল না, মেসে নিয়ে গেলাম। তারপরে ওখানে ওকে ও প্রথম বলতেছে কোথায় নিয়ে এসো, আমার এই দিক দিয়ে যাচ্ছিলাম।
পরিবার সম্পর্কে আপনি কিছু জানতেন না, ও আপনার পরিবার সম্পর্কে কিছু জানতো না, জানার প্রয়োজনও মনে করেন
না, এই মধ্যে এরকম কোন কথা তৈরি হয়নি।
আর মেয়েটার বয়ফ্রেন্ড আছে কিনা বা জড়িত কিনা কারোর সাথে,
এগুলো আমি জিজ্ঞেস করছিলাম, ও আমাকে না বলেছে।
আপনার ক্ষেত্রে আপনি কি বলতেন?
আমি বলতাম আমি তো কখনো কোনো মেয়ের সাথে কথা বলি নাই।
পড়াশোনার পরিচয় দিতেন না, কি করেন না করেন সে জিজ্ঞেস করলো, সেক্ষেত্রে আসল পরিচয় বলতেন
না? আসল পরিচয় দিতাম না।
মেয়েটা কি করতো, মেয়েটা আসল পরিচয় দিত?
হ্যাঁ।
তারপর?
তারপরে ওই মেয়েটাকে আমি মেসে নিয়ে গেলাম। মেসে নিয়ে যাওয়ার পরে আমার বন্ধুরা যারা ছিল ওরা কিছু নাস্তা পানির ব্যবস্থা করলো। ব্যবস্থা করার পরে আমরা খাওয়া দাওয়া করলাম। তারপরে বন্ধুরা করলো কি, যে বাইরে থেকে রুমটা আটকে দিয়ে ওরা চলে গেল। তা আমি ওই দিনটা এমনি গল্প টল্প করলাম, ওর শরীরের টাচ পর্যন্ত দূরে কথা, আমি নিম্নে এক হাত দূরে বসে বসে ওর সাথে এক পলক দৃষ্টিতে তাকায় গল্প করতেছি দুজন
মিসের ভিতরে।
মিসের ভিতরে
এখানে আপনি সাথে সাথে চেষ্টা করছেন?
জি।
ওকে,
তারপরে ও তো হতভম্ব, কি ওর একদম একা, আমরা এত ক্লোজ, তারপরে আমাকে কিছু করতেছে না, হয়তো ওর মনের মধ্যে এগুলো ছিল আর প্রশ্ন জাগার জন্যই আমি এগুলো করছি।
ওকে,
তারপরে ওই দিনটা ম্যাচ থেকে ওকে নিয়ে আসলাম, কোনো কিছু হয়নি। তার তিন চার দিন পর এইবার আমার মাথা ইয়ে হয়েছে যে একটা এই সুযোগে এবার করে ফেলতেই হবে যেভাবেই হোক। তারপরে ওকে বললাম যে চলো আমরা আমার ওই ফ্রেন্ডের ম্যাসেজের দিক দিয়ে যাবো, চলো একটু ওর সাথে দেখা করে যাই। ম্যাচ দিয়ে নিচে দিয়ে যাচ্ছিলাম, ওখানে আবার তেমন কোনো সমস্যা হতো না। আবার ওকে পরিচয় প্রথম দিন করাই দিয়েছিল যে আমার খালাতো বোন, ওই আমার ওই ফ্রেন্ডটা খালাতো বোন বলে পরিচয় করে দিয়েছিল। তারপরে ওকে ম্যাচে ওই দিনকে নিয়ে গেলাম। যাওয়ার পরে ওকে আমি আগে থেকে বলছিলাম যে সেক্সুয়াল কিছু ওষুধ ড্রিঙ্কস যে এগুলোর সাথে মিশাই রাখতে। তারপরে ওখানে আমি বললাম যে
এই ওষুধগুলো কোথায় পেতেন, আপনারা ডিসপেন্সারি থেকে কালেক্ট করতেন?
হ্যাঁ হ্যাঁ।
আপনারা ব্র্যান্ডের নাম জানতেন কিভাবে, যে এইগুলো এই ওষুধের জন্য ব্যবহার করা হয় বা এই কাজের জন্য এগুলো ব্যবহার করা হয়?
এগুলো ওই যে আপনার, আপনারা হয়তো দেখতে পারেন ফার্মেসিতে গেলে দেখবেন সেক্সুয়াল ওষুধের কিছু আপনার
সেক্স পাওয়ার ইনক্রিজ করে যেগুলো, সেগুলো এগুলো এগুলো কাজ করে মেয়েটার জন্য।
জি,
মেয়েটাকে ট্র্যাপে ফেলার জন্য।
জি।
ওকে,
তারপরে ওইটা আমি ও খাওয়াইলাম।
খাওয়ালেন কিভাবে, মানে ওকে ওই এনার্জি ড্রিঙ্কের বোতলে মিশিয়ে দিয়ে খাওয়ালেন?
আমাকে জিজ্ঞেস করছিল বোতলে মুখ খোলা কেন।
ওকে,
তো ও আমি বলছিলাম যে আমি খুলছি, খুলে রাখছি, তুমি খেয়াল করো নি। তারপরে ওটা খেলাম, দুজনেই খেলাম। তারপরে দেখি ওর ভিতরে একটা অঙ্গভঙ্গি আলাদা কেমন যেন একটা আসতেছে।
আমি সবাইকে একটু বলতে চাই, দেখুন কিছু জিনিস খুব শার্পলি মার্ক করবেন। আমরা এখানে এই যে আজকে জীবনকে এখানে নিয়ে এসেছি তার কারণটা কিন্তু হচ্ছে যে জীবনের মতো আর কেউ যেন আপনাকে ট্র্যাপে ফেলতে না পারে এবং জীবনের মতো কেউ যেন না হয়। এবং দেখুন কিভাবে কি সবাই আগাচ্ছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস বলেছে। এখানে বিশেষ করে মেয়ে বন্ধু যারা আছেন তারা একটু প্লিজ ফলো করুন। ড্রিঙ্কস এর বোতল খোলা পেয়েছে, এনার্জি ড্রিঙ্কস এর বোতল, এবং সেটা নিয়েও মনে কোনো সন্দেহ তৈরি হয়নি। কারণ সন্দেহ তৈরি না হওয়ার জন্য কিন্তু অনেকগুলো স্টেপ সে খুব ঠান্ডা মাথায় বার করেছে। তারপর
তারপর দুজন ড্রিঙ্কস করার পরে ওর ভিতরে কেমন যেন একটা পরিবর্তন লক্ষ্য করতেছি, যে ও আওলা ছাওলা অবস্থা এরকম। তো আমি বেডে বসে আছি, ও আমার পায়ের উপরে মাথা দিয়ে বলতেছে আমার তো খুব মাথা কেমন লাগতেছে, একটু আমার মাথায় হাত বুলাই দাও না। তারপর আমি ওগুলো একটু হাত বুলানোর সুযোগে ওর শরীরে হাত দিয়ে শুরু করলাম। তারপর এক পর্যায়ে ও উন্মাদনা অবস্থা দুজনেরই, তারপরে শারীরিক ক্রিয়েশনটা দুজনের সম্মতিতেই হলো ওদিন। তারপরে ওদিন ম্যাচ থেকে চলে আসলাম।
আপনার প্রথম শিকার?
জি।
ওকে।
তারপরে ওদিন ওকে নিয়ে আসলাম ম্যাচ থেকে। ম্যাচ থেকে নিয়ে আসার পরে ও পাশে চলে গেল। যাওয়ার পরে আস্তে আস্তে দেখি আমার প্রতি খুব বেশি আগ্রহ তৈরি হয়েছে ওর। তারপর আমি আস্তে আস্তে এড়ানো শুরু করলাম তাকে।
একবার এই শারীরিক সম্পর্ক হওয়ার পরে
এড়ানো শুরু করলাম। তবে সত্য কথা বলতে এখনো আমি সত্য বলার জন্য এখানে আসছি, আমার মনে হয় না ওই মেয়েটা, মানে আমার আগে কোনো ছেলের সাথে এরকম হয় নাই। আমার মনে হয় যে কোনো ছেলের সাথে হয় নাই, কারণ আমি যে সময়ের সাথে শারীরিক সম্পর্ক।
ওকে, আমরা বুঝতে পেরেছি, ইট ওয়াজ ফার্স্ট টাইম আপনি সেটা বুঝতে পেরেছেন।
জি।
ওকে।
তারপরে আমি ওর সাথে এড়াই শুরু করলাম এড়ানো। তারপরে আবার আরেকটা শুরু করলাম। তখন কিন্তু আমার প্রচুর ফোন দিত, যেভাবে এড়াতে হয় সেইগুলো আমি সবই করলাম, যে আমার ফোন রিসিভ করতাম না। তারপরে ও আমার পরিচয়টা জানতো না, আমি কোথায় থাকি তাও জানতো না, কিন্তু শুধু চিন্তা ফ্রেন্ডের ম্যাচটা ফ্রেন্ডকে দিয়ে বলাইলো যে ও আমার সাথে এরকম করে কেন, আমার সাথে কথা বলে না, আমাকে এখন আর চিনেই না। এক পর্যায়ে যেভাবে এড়ানো যায় আমি ওই ফ্রেন্ডকে বললাম তুই ওই ম্যাচ চেঞ্জ করে ফেল। ওই ম্যাচটা চেঞ্জ করে ফেললো আর টোটালি ওকে লাইফ থেকে আমি সরাই দিলাম, কারণ আমার যে উদ্দেশ্য ছিল সেটা হয়ে গেছে।
এরকম ভাবে আপনি কতগুলো মেয়ের সাথে এই অবৈধ সম্পর্ক করেছেন?
5 থেকে 7 জন টোটাল।
5 থেকে 7 জন একইভাবে আপনি পড়াতে?
একইভাবে। আর সবচেয়ে বড় অবস্থা ছিল আমার, যখন দেখতাম কি ওর মনটা ওই সময় ভালো নেই, কোনো একটা মেয়ে, আমি যে মেয়ের সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছি, ফোন দিয়েই আমি কথা বলতাম না, গান বলতাম।
গান গাইতেন আপনি?
জি। যেমন এরকম গান যে বৃষ্টি হচ্ছে এই সময় দেখে আমি ওরে ফোন দিতাম, এবং পরিস্থিতি দেখে সেই গানটাই ওখানে।
মানে মেয়েদের মনের ভেতরে প্রবেশ করার জন্য রোম্যান্টিসিজম থাকাটা জরুরি, এটা আপনি মানে হাড়ে হাড়ে টের পেয়েছেন এবং আপনি সেটা ট্রাই করেছেন বিভিন্ন ভাবে। আচ্ছা, তারপর কি করলেন? ওইভাবে আপনি 7টা মেয়ের সাথে এটা করলেন। আপনি এই মেয়েদের মধ্যে এরকম পেয়েছেন যে কেউ বয়ফ্রেন্ডের সাথে ইনভলভ আছে, বা কতটুকু জানতে পেরেছেন এই মেয়েদের সম্পর্কে যেটা আপনার মনে দাগ কেটে আছে এখন পর্যন্ত? মানে এই যে ঘটনাগুলো আপনি ঘটিয়েছেন, দু একজনের এমন কোন ঘটনা কি আছে যেটা আপনার মনে এখনো দাগ কেটে আছে, আপনার মনে এখনো মনে পড়ে তাদের দু একটা ঘটনা?
জি।
কিরকম?
আমার একটা মেয়েকে রুমে নিয়ে আসার পরে ও আমার সাথে এটা করতে চাইছিল না, তো ওকে আমি গালে একটা থাপ্পড় মারছিলাম, যার কারণে ওর কানের দুল ছিল ওইটা কেটে আমার হাতের সাথে চলে আসছিল। কানটা প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল, আমি ওই সময় খুব ভয় পেয়ে যাই যে কিছু একটা।
তারপরে আপনি এটা করেছিলেন? তারপর তার সাথে
ওই দিনটা জোর করেই করি।
দিস ইজ দ্য রিয়েল ফেস অফ ইউ বেসিক্যালি, কারণ এই যে ভুলিয়ে ভালিয়ে আপনি নিয়ে এসেছেন সেটার বিপরীতে আসলে আপনার ভিতরে কি আছে, মানে ব্লাড দেখেছেন, কান কেটে রক্ত বের হচ্ছে, কিচ্ছু যায় আসে না, আপনাকে এটা করতে হবে। ওকে।
তারপরে এইভাবে চলার পরে আমি ওই যে আমার যে সজীব ভাইয়া ছিল, সজীব ভাইয়ের ফোনে হঠাৎ একটা ফোন আসলো, তো ওই ফোনটা দেখি যে ওর ছোট বোনের বান্ধবীর নাম্বার। তারপরে আমি ওই নাম্বারটা রিসিভ করি। রিসিভ করার পরে বলে সজীব ভাইয়া আছে। আমি বললাম সজীব ভাইয়া তো নাই, আমি তো ওর রুমমেট বলতেছি। আচ্ছা ঠিক আছে, আসলে বলেন ফোন দিতে। তো আমার ওর কণ্ঠটা খুব ভালো লাগলো। লাগার পরে সজীব ভাইয়াকে আমি জিজ্ঞেস করলাম কে ওইটা, তো বললো যে ওর নাম এই, না নামটা আমি বলতে চাচ্ছি না। তারপরে বললো যে এই, তা আমি বললাম দেখতে কেমন,
আরেকটা মেয়ে তাই তো?
হ্যাঁ। 5-7টা করার পরে লাস্ট ও বললাম মেয়েটা কেমন, দেখতে মোটামুটি ভালো, কিন্তু মেয়ে হিসাবে শুনছি নাকি অনেক ভালো।
ওকে।
তারপরে আমার এই কথাটা মাথায় থাকলো যে জীবনে তো অনেক ভুলই করছি, দেখি না এই মেয়েটার সাথে কথা বলে। তারপরও মনের মধ্যে এই শয়তানিটা ছিল যে এর সাথেও আমি এটা করে ওকেও আমার জীবন থেকে সরাই দিব। তো প্রথম কথা হলো ওই যে ওই, তারপরে আমি ফোন নাম্বারটা চুরি করে নিলাম। নেওয়ার পরে আস্তে আস্তে কথা বললাম, বলার পরে আমি পরিচয় সত্যি দিয়ে দিলাম যে আমি সজীবের, সজীব ভাইয়ের রুমমেট। তারপরে ও আমার সাথে কথা বলতো, বলার পরে আমি অফার করে ফেললাম। যে অফার করে বললো যে কেন আপনি কেন আমার সাথে রিলেশন করবেন, আপনাকে আমি চিনি না, আপনি আমাকে চিনেন না, আপনি আমাকে চিনেন জানেন, তারপরে না একটা মানুষের রিলেশন হয়, তারপরে না বিয়ে হয়, তা আপনি আমাকে চিনেন না জানেন না কেন রিলেশন করবেন। এই জিনিসটা আমাকে খুব অবাক করাই ফেললো। এতগুলো মেয়ের সাথে এইগুলো করলাম, কোনোদিন কেউ এই প্রশ্ন তো আমাকে আজও করে বসে নেই। এই মেয়েটা তো মানে রিয়েলি ভালো। তারপরে ওর সাথে আস্তে আস্তে কথা বলতে বলতে যখন ও আমার মনের মধ্যে এমনই একটা স্থান দখল করে নিল, ওর ফ্যামিলিতে ব্যাকগ্রাউন্ড কি, ওর ফ্যামিলির কি অবস্থা, কখন কি হয় না হয়, এইটা আমার মধ্যে খুব ভালোভাবে দাগ কেটে বসলো যে না মেয়েটা অনেক ভালো। আস্তে আস্তে আমিও তো আমিও ওর কাছে আমার যে ব্যাকগ্রাউন্ডে এই অবস্থা আমি কখনো বলি নাই, ওর মনের মধ্যে আমিও খুব ডিপলি ঢুকে গেলাম। যার পরে এক পর্যায়ে আমাদের শারীরিক রিলেশন হলো
এই মেয়েটার সাথে
রিলেশন হলো।
ওকে, তারপর
তারপরে আমরা ওইটা হলো, হওয়ার পরে আমি যা বলতাম তাই শুনতো। আমি যদি বলি এটা এটাই রাইট, ওইটা বললে এটাই রাইট, যে কোনো কথা। যদি আমি বলি যে এখন তোমাকে বাইরে যেতে হবে না,
কত সালের ঘটনা এটা?
এটা লাস্ট 2011 জুলাই,
11 জুলাইয়ের দিকে ঘটনা।
জি,
ওই সময় মেয়েটার সাথে আপনার পরিচয় হওয়ার পরে আপনি ধীরে ধীরে তার দিকে অনেক বেশি ইন্টিমেট হয়ে গিয়েছেন।
জি,
এবং এই মেয়েটাই আপনার জীবনের লাস্ট, রাইট? এই মেয়েটার সাথে এখনো সম্পর্ক আছে?
সে আমার এখন ওয়াইফ।
সে আপনার এখন স্ত্রী?
জি।
কিভাবে হলো?
তারপরে মেয়ের সাথে আমার আস্তে আস্তে রিলেশন হয়ে পরে এক পর্যায়ে দেখলাম যে আমাকে এত পরিমাণ ভালোবাসে যে আমি জীবনে যা চাইছিলাম, ওই যে সুমি বলেন, লুনা বলেন, তার চেয়েও হাজার গুণ আমার ভিতরে ওর ভালো মন্দটা সব চলে আসছে। আসার পরে লাস্ট আমি যখন ওর সাথে কথাবার্তা বলতাম, দেখাশোনা হতো, এইভাবে হতে হতে আমার ডিপ্লোমা শেষ হয়ে গেল। আমি ডিপ্লোমা শেষ করার এই মুহূর্তে আমি চিন্তা করলাম যে আমার লাইফটা তো, তখন আমি কিন্তু ওই রাজনৈতিক সত্যসায়ের মধ্যে এখনো আছি, কিন্তু ও আমার এগুলো কিছুই জানে না। তারপরে ডিপ্লোমার ফাইনাল ইয়ার পরীক্ষা হবে সেপ্টেম্বরে, তখন আমি ফাইনাল ইয়ার পরীক্ষা দিতে পারলাম না, আবার রাজনৈতিক একটা চাপ শুরু হয়ে গেল। আমি ফাইনাল পরীক্ষা না দিতে পেরে আমি ঢাকাতে চলে আসলাম। ঢাকাতে চলে এসে আমি তখন ডিপ্লোমা তো আমার কমপ্লিট হয় নাই, আমি অষ্টম পর্ব পরীক্ষা দিতে পারলাম না, চলে আসলাম ঢাকাতে। ও জানতো যে আমার পরীক্ষা শেষ, আমি পাস করে বের হয়ে চলে আসছি, এখন আমি চাকরি করবো বা চাকরি করতেছি এই পজিশনে। তো ও আমাকে এত পরিমাণ বিশ্বাস করে আর ভালোবাসে যে আমি আমার নিজেকে এত অপরাধী মনে হয় যে পিছনে যা করছি ওইগুলো যদি ওকে এখন বলি আমার জীবন থেকে হারায় যাবে।
তার মানে আপনি আজকে যা লাখো মানুষের সামনে স্বীকার করলেন সেটা আপনার বিবাহিত স্ত্রী জানে না, রাইট? ওকে, ওয়ান থিং, বিয়ে করেছেন কবে?
গত তিন মাস আগে।
কি কারণে বিয়ে করলেন এতদিন প্রেম করার পরে? বিয়েটা তো আপনার পারিবারিক সম্মতিতে হয়েছে কি?
না,
বিয়েটা পারিবারিক সম্মতিতে হয়নি।
এর মাঝে আমার পরিবার আমাকে মেনে নেয়, পরিবার মেনে নিয়ে আমাকে দেখ ভালো করা শুরু করে।
আপনাকে মেনে নেয়?
জি।
ওকে,
কিন্তু আমার, আমি সবকিছু খুলে বলি যে আমি একটা মেয়েকে এরকম ভালোবাসছি, আমি ওকে চাই, আমার বিয়ে দিতে হবে ওর সাথেই। কিন্তু আমার ওইটাকে কেউ সাপোর্ট দেয় না, না দেওয়ার কারণে আমি বুঝতে পারলাম যে এই মেয়ে ছাড়া আমার জীবনটা অচল হয়ে যাবে একদম। কারণ ও আমাকে যে পরিমাণ ভালোবাসে আর আমি যে পরিমাণ ওকে ভালোবাসি, তাতে মনে হলো যে ওকে যদি আমি ঠকাই তো আমার, আমি যে পজিশনটা এখন আছি একদম বিশ্রী একটা অবস্থা।
মেয়েটার পরিবার কি আপনার সম্পর্কে জানে? মানে আপনি কি করেন না করেন, জব করেন কি করেন না করেন, আপনার সম্পর্কে জানে
না? আমাদের দুই পরিবারের,
দুই পরিবারের কেউই আপনাদের সম্পর্কে জানেন না, শুধুমাত্র দুইজন দুইজনকে আপনারা জানেন। ও কোথায় থাকে ওর সম্পর্কে জানেন? আপনার ওর ফ্যামিলি সম্পর্কে আপনি জানেন?
জি, আমি সব।
আপনার ফ্যামিলি সম্পর্কেও জানে?
জি সব।
ওকে, এবং মেয়েটা এখন কি করছে?
এখন ও পড়াশোনা করে, এখনো
পড়াশোনা করছে। কিসে পড়ছে?
অনার্স।
অনার্সে পড়ছে। আপনি একটা জব করছেন, ছোটখাটো যাই করেন না কেন, আপনি কি ফ্যামিলি চালানোর মতো অবস্থা আপনার আছে?
আমার ফ্যামিলি কে চালানো?
আপনার ফ্যামিলি না, আপনি এবং এই মেয়েটা মিলে একটা সংসার করার মতো অবস্থা কি আপনার চাকরির দ্বারা সম্ভব?
সম্ভব, কিন্তু এই মুহূর্তে আমার দ্বারাই সম্ভব না।
কেন সম্ভব না?
কারণ আমি যে স্যালারিটা পাই এটাতে আমাদের দুইজনের এক জায়গায় থাকাটা, আবার ওর লেখাপড়াটা যদি চালায় যেতে হয় তাহলে খুব কষ্ট হয়ে যাবে।
খুব কষ্টকর হয়ে যাবে। অন্তত আপনি এখন থাকছেন কোথায়? ঢাকা শহরে বা নারায়ণগঞ্জে আশেপাশে কোথাও?
জি,
মানে কোনো একটা এরিয়াতে আপনি থাকছেন। তো সেই জায়গাটা থেকে আপনি মনে করছেন যে আপনার স্ত্রীকে ভরণ পোষণ করানোর মতো ক্যাপাবিলিটি আপনার এই মুহূর্তে নাই। আমি আবারও প্রিয় শ্রোতা আপনাদেরকে বলি, দেখুন ঘুরে ফিরে সেই জীবনটা আবার সেই একটা মেয়ের কাছেই চলে গেল। ঠিক ক্লাস সিক্সে পড়া, সেভেনে পড়ুয়া যে জীবন একটা মেয়ের মধ্যে নিজের জীবনে স্বপ্ন খুঁজে পেয়েছিল, এতগুলো ক্যারিয়ার স্ম্যাশ করা বলেন পরিবারের কাছ থেকে দূরে চলে যাওয়া বলেন, নিজের জীবনে ড্রাগ নেওয়া বলেন, রাজনীতির ছত্র ছায়া যাওয়া বলেন, কতগুলো মেয়ের জীবন নষ্ট করা বলেন, নিজেকে পতিতালয়ে নেওয়া বলেন, সবকিছু ঘুরে ফিরে এসে আবার কিন্তু সেই মেয়েটার কাছেই নিজেকে সঁপে দিল সে। এবং সেখানে অনেক হ্যাপি, কিন্তু অনেকগুলো আশঙ্কার মধ্যে সে রয়েছে। এবং এই আশঙ্কাগুলো যদি তার জীবনে আবারও সত্যি হয়ে যায়, যদি তার জীবনে আবারও সে মেয়েটাকে কোনো না কোনো ভাবে তার কাছ থেকে ছিনিয়ে নেয় পরিস্থিতি, তাহলে এই জীবনের কি হবে? আমি এখানে দুটো ব্যাপারে আপনাকে মুখোমুখি করাবো, আপনাকে খুব অনেস্ট ওপিনিয়ন দিতে হবে। প্রথম কথা হচ্ছে, আপনি এখানে কেন এসছেন যাহা বলিব সত্য বলিবতে, আমরা মোটামুটি ক্লিয়ার। আপনি চান না আপনার মতো ভুল কারো হোক, কারণ ভুলগুলো আপনার ক্যারিয়ারটাকে শেষ করে দিয়েছে, আপনার স্টুডেন্ট লাইফ শেষ করে দিয়েছে, পরিবারের কাছ থেকে আপনাকে বিচ্ছিন্ন করে ফেলেছে, আমরা পরিণতি বুঝে গেছি। এবং একইভাবে এটাও সত্য যে আপনি এতগুলো ভুলের সাথে যেভাবে পেয়েছেন ব্যক্তিগত জীবনে, কিন্তু আপনার একটা সুন্দর জায়গা তৈরি হয়েছে। এই মেয়েটার কাছে গেলে আপনার ভালো লাগে, এই মেয়েটাকে আপনি আপনার জীবনের অর্ধাঙ্গিনী বানিয়েছেন এবং আপনার প্রচন্ড শান্তির একটা জায়গা। এই মেয়েটা আপনার জীবন সম্পর্কে, অতীত সম্পর্কে, এই যে নগ্ন অতীত এবং নোংরা অতীত সম্পর্কে কিচ্ছু জানে না। যদি কোনোদিন জেনে যায়, যদি কোনোদিন এই ছোটা শুনে সে আপনাকে চিনে যায় এবং সেই মুহূর্তে তাৎক্ষণিক ভাবে যদি আপনাকে প্রত্যাখ্যান করে, আপনি কি করবেন? সুইসাইড আপনাকে করা যাবে না। এবং এটা আপনাকে কথা দিতে হবে আজকের অনুষ্ঠানের সব শ্রোতাদেরকে, লাখো শ্রোতাদেরকে, যে আপনি যে ভুলগুলো করেছেন আপনার জীবনে, সেই ভুলগুলোর একইভাবে গোড়াতে যে ভুলটা ছিল সেটা হচ্ছে, একটা মেয়ে আপনার জীবন থেকে চলে যাওয়া মানে আপনি আপনার জীবনটাকে স্পয়ল করে দিয়েছেন। আপনি কি বুঝতে পেরেছেন সেই জায়গাটাতে? আমি আপনাকে কোনো কাউন্সেলিং করছি না, আমি লাখো শ্রোতার কথা আপনাকে বলছি। আজকে সুমি যে ভুলটা করেছে সেই ভুলের কারণে আপনি আপনার জীবনে অনেক বড় ভুল করেছেন। আজকে লুনা যে ভুলটা করেছে বা লুনা পরিস্থিতির শিকার হয়ে আপনার কাছ থেকে চলে গিয়ে আপনি আপনার জীবনে ভুলগুলো যেটা করেছেন সেটা আপনার ক্যারিয়ারটাকে শেষ করেছে, সেটা আপনার এডুকেশনকে শেষ করে দিয়েছে, আপনাকে ফ্যামিলির কাছ থেকে নিয়ে গিয়েছে। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে কি, এই দুটো মানুষই কি আপনার মতো একটা জীবন, যেটা সম্ভাবনাময় জীবন ছিল, আপনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, আপনি অনেক ভালো কিছু করতে পারতেন, আপনার জীবনে আরো সুন্দর মেয়ে আসতে পারতো, আপনার জীবনে অনেক সুন্দর একটা লাইফ থাকতে পারতো, আপনি আপনার ফ্যামিলিকে অনেক বেশি কন্ট্রিবিউট করতে পারতেন, এই দুটো মেয়ের জন্য সেই জীবনটা নষ্ট হয়ে যাবে? এইরকম একটা মেয়ের জন্যই কি আপনি পৃথিবীতে এসছেন যে শুধুমাত্র একটা মেয়ে আপনাকে হ্যাপি করবে বলে আপনি দুনিয়াতে আসছেন? আপনি যদি একটু ব্রড ওয়েতে চিন্তা করতে পারেন না যে প্রত্যেকটা মোমেন্ট এই স্টুডিওতে আপনি আপনি সত্যগুলো বলে যাচ্ছেন, এরপরে বের হয়ে গিয়ে আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটবে যে আপনি আপনার সমাজের মধ্যে, আপনি চারপাশের মধ্যে অত্যন্ত দামি একটা মানুষ হয়ে যাবেন। প্রত্যেকটা জীবনই তো সম্ভাবনার এই সোসাইটিতে, প্রত্যেকটা জীবনই তো তার ফ্যামিলিতে সম্ভাবনা হয়। তাহলে একটা মানুষের জন্যে, একটা ঘটনার জন্যে কেন সুইসাইড করতে হবে, বা একটা মানুষের জন্যে কেন আপনাকে চিন্তা করতে হবে যে ওই মানুষটাকে না পেলে, ওই মানুষটার কোনো কিছু না পেলে আমাকে মরে যেতে হবে? ওয়াই? আপনাকে সে অনেক লাভ করে, আপনার ওই মুহূর্তে এই এই মানুষটা ছাড়া আপনার জীবনে আর কোনো আশ্রয় নেই আমি বিশ্বাস করি। কিন্তু এই মানুষটা যদি আপনাকে জেনে শুনে যদি অস্বীকারই করে, বাদিয়ে দিয়ে দেয়, তাহলে এই মানুষটার জন্যই কেন আপনাকে মরে যেতে হবে? আপনার কি মনে হয় না যে আপনি বোকার সঙ্গে বসবাস করছেন? আমি বুঝলাম যে ঠিক আছে, আপনার খুব ভালো একটা জায়গা দরকার, আপনার খুব ভালো একটা সাপোর্ট দরকার, আপনার খুব ভালো একটা ইমোশনাল একটা জায়গা দরকার, আপনাকে খুব ভালোবাসবে এরকম একটা মানুষের দরকার, নাই আপনার জীবনে, তার মানে কি জীবনটাকে শেষ করে দিতে হবে? রাস্তায় যে মানুষটা এখানে শুয়ে থাকে, আপনি কারণ বাজারে এসছেন, আপনি যান গিয়ে দেখেন রাস্তায় মানুষটা শুয়ে থাকে, সেবার তারও একটা বাচ্চার স্বপ্ন আছে, পাগল রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, সেও একটা জীবন ক্যারি করে বেড়াচ্ছে, প্রতিটি অসংখ্য জীব বেঁচে বেড়ায়, এবং তারাও বুঝে হোক না বুঝে হোক একবেলা দুইবেলা খেয়ে বেঁচে থাকে। বেঁচে থাকাটা কিন্তু অদ্ভুত রকমের একটা আনন্দ, অষ্ট মানুষের প্রত্যেকের জীবনে কোনো না কোনো ভাবে আছে, আপনার জীবনে আছে, আমার জীবনে আছে, এই যে লাখো শ্রোতা যারা শুনছে তাদের জীবনেও আছে। কিন্তু সেই কষ্টকে আমি জীবনটাকে শেষ করে দিবে? যারা সুইসাইড করে তারা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বোকা প্রাণী, সবচেয়ে বোকা প্রাণী। আপনি আজকে লাখো শ্রোতার কাছে কথা দিয়ে যাবেন, যদি আপনার বিবাহিত স্ত্রী কোনোদিন আপনি কষ্ট স্বীকার করে, আপনাকে যদি মেনে না নেয়, আপনাকে যদি মনে করে যে না আপনি তার জীবনে থেকে পারফেক্ট ছিলেন না, আপনি যে ভুলগুলো বিগত জীবনে করেছেন, গাঁজা টেনেছেন, ফেন্সিল খেয়েছেন, মেয়েদের কাছে গিয়েছেন, মেয়েদের জীবন নষ্ট করেছেন, আপনি সেই একই ভুল করবেন না এবং জীবনের শেষ দিন পর্যন্ত সৎ মানুষ হিসেবে এই দুনিয়াতে বাঁচার চেষ্টা করবেন। যদি আপনি সেই কথাটা দিতে পারেন তাহলে আমরা মনে করি যে জেবিএসবিতে আপনার কনফিউজ করা ঠিক হয়েছে, আর নইলে জেবিএসবিতে আপনার কনফিউজ করাটা ঠিক হয়নি।
আজকে আমার ঘটনা যারা শুনছেন, আমার মতো ভুল অনেকেই করতেছে, আমি আজকে এমন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছি যে আমার লাইফটা, আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম যে আমি ডুয়েট অথবা বুয়েটের একজন ইঞ্জিনিয়ার হব, কিন্তু আমার রাজনৈতিক ছত্র ছায়া মেয়ে আমার জীবনটাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করাইছে যে আমার আর এই থেকে বড় সামনের দিকে যে আগাবো সেই রাস্তাটা আমার নেই।
আমি এখন আমার যে ওয়াইফ, ও আমাকে অনেক ভালোবাসে, অনেক শ্রদ্ধা করে, আমি তার কাছে দেবতার মতো। সে জানে না যে আমি এত খারাপ ছিলাম, তা আমি তার কাছেই ক্ষমা চাচ্ছি। যদি কোনোদিন সে আমার এই শোটা শুনে থাকে তো আমাকে ক্ষমা করে দিয়ে যেন আমার সাথে আজীবনের জন্য থাকে। আর আপনাদের কাছে আমি কথা দিচ্ছি যে আমি আমার ভুল বুঝতে পারছি, আমার জায়গাটা আরো ভালো একটা জায়গায় যেতে পারতো, কিন্তু আমি আমার ভুল বুঝে আপনাদের কাছে আমি কথা দিচ্ছি যে সামনে আমি এই ধরনের আর কোনো ভুল করব না। আর আমার মতো ভুল কোনো মানুষ করুক, আমি এটা চাই না। আর এই জন্যই আমি আপনাদেরকে বলতে আসছি যে আমার মতো জীবন আর যেন কোনো জীবন তৈরি না হয়।
এবং একই সাথে আপনি এটাও বলুন, যদি আপনার স্ত্রী আপনাকে ভবিষ্যতে অস্বীকার করে, যদি আপনার স্ত্রী তার জীবন থেকে আপনাকে মুছে ফেলে, আপনি কি করবেন?
আমি চাইবো যে আমার জীবনটাকে আরো সামনের দিকে এগিয়ে নিতে,
সৎপথে
সুন্দরভাবে, এবং আমি আমার পরিবারের সাথে, মা বাবার সাথে থাকার চেষ্টা করবো। চেষ্টা করব না, শুধু আমি থাকবো, আপনাদেরকে আমি কথা দিলাম,
এটাই চেয়েছিলাম জীবন। আপনার সামনের দিনগুলো সুন্দর হোক, সেটার জন্য শুভকামনা থাকবে। উপরওয়ালা বা যাদের কাছে অপরাধ করেছেন তারা আপনাকে ক্ষমা করবেন কিনা আমরা জানি না, কিন্তু আমরা প্রত্যাশা করি আপনার কাছ থেকে, লাখো মানুষ যারা আছে, আপনি জীবনের এখনো সব জায়গা থেকে সরে এসেছেন আমরা জানি, এই মানুষটার জন্য। এবং এই মানুষটাও যদি আপনার জীবন থেকে সরে যায়, আপনি আর কোনোদিন, যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, সৃষ্টিকর্তা আপনাকে জীবন দিয়েছে, সৃষ্টিকর্তাই আপনার কাছ থেকে জীবনটা নিয়ে যাবে। আপনার কোনো অধিকার নেই আপনার জীবনের উপরে হাত দেওয়ার। এবং যতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন, সৎ উপায়ে, সৎ ভাবে, যত কষ্টই হোক না কেন, আপনি আপনার জীবনটা সুন্দরভাবে কাটাবেন, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এবং আপনি আমাদেরকে কথা দিয়েছেন, যখনই মন খারাপ হবে এই যে পর্বটা, এটা রেকর্ডেড থাকবে, এই পর্বটা ডাউনলোড করবেন, আপনি যা বলিবো সত্য বলিবো আমাদের ওয়েবসাইট আছে সেখান থেকে, যখনই মন খারাপ হবে এটা শুনবেন, বারবার আয়নাতে নিজেকে দেখবেন, শক্তি খুঁজে পাবেন। আমাদের জেবিএসবি টিম, এবিসি রেডিওর পক্ষ থেকে এবং আমাদের লাখো শ্রোতার পক্ষ থেকে আপনার জন্য দোয়া থাকলো। প্রিয় শ্রোতা, শেষ হলো জীবনের অপ্রিয় সত্যগুলো প্রকাশ, এবং জীবনের জীবন থেকে সামনের দিনগুলোতে কালো ছায়া না ফেলুক সেটার শুভকামনা জানিয়ে আমরা এই পর্যায়ে মুখোমুখি হতে চাই আমাদের এক্সপার্ট প্যানেলের যিনি বিশেষজ্ঞ রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক অনুরাগ চাকমা। তিনি এতক্ষণ ধরে শুনেছেন, তার মতামত আমরা জানব।
অনুরাগ চাকমা, আপনি তো শুনলেন, তো আপনার কি বলার আছে?
বেসিক্যালি জীবনের যে লাইফ স্টোরিটা, এখানে কয়েকটা আমার অবজারভেশন ছিল যে আমার মনে হচ্ছে জীবনের সবচাইতে অন্যতম একটা ধ্বংসাত্মক পর্যায়ে শুরু হয় যখন সে যার সাথে তার রিলেশন ছিল, সেই রিলেশন যখন একেবারে ব্যাক হয়ে যায়, তখন কিন্তু একটা মানুষ মানসিক ভাবে ভেঙে পড়ে। এবং আমরা তো জানি আমাদের প্রত্যেকের কিন্তু দুই ধরনের অসুস্থতা থাকে, একটা হচ্ছে ফিজিক্যাল ইলনেস, যেটার জন্য আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু আমাদের সাইকোলজিক্যাল যে ইলনেস, যেটা মেন্টাল ইলনেস, এটির জন্য কিন্তু আমাদের বাংলাদেশে এখনো আমরা সেই পরিমাণ রাষ্ট্রীয় পদক্ষেপ দেখতে পাই না। এবং দেখা যাচ্ছে যে একটা মানুষ যখন প্রেমের কারণে হতাশ হয়, যখন তার লাইফ পার্টনারকে হারায়, তখন কিন্তু সে কিন্তু মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এবং মানসিক অসুস্থতার জায়গা থেকে সে যখন পজিটিভলি কোনো একটা জিনিসকে চিন্তা করতে পারে না, তখন সে বিভিন্ন ধরনের নেতিবাচক কাজ করতে থাকে। এবং এক্ষেত্রে হচ্ছে আমার যে অবজারভেশন, সেটা হচ্ছে যে ওনার যে বন্ধু বান্ধব ছিলেন, এবং বিশেষ করে যে পলিটিক্যাল বড় ভাইরা তাকে ইউজ করেছে পলিটিক্যাল একজন ক্যাডার হিসেবে, এবং তাকে বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এর সাথে ইনভলভ করানো হয়েছে। যেমন ওনাকে অ্যাডমিশন টেস্টের যে বিজনেস, সেখানে ইনভলভ করানো হলো, তারপরে কিভাবে একটা মানুষ বোমা বানায় তাকে সে প্রশিক্ষণ দেওয়া হলো, এবং পরবর্তীতে উনি ওই বোমা বানাতে গিয়ে নিজেই বোমা বিস্ফোরিত হওয়ার ফলে নিজে আহত হয়ে গেলেন। এই যে জিনিসগুলো, এই ক্ষেত্রে আমার অবজারভেশনটা হচ্ছে যে উনি যখন মানসিকভাবে অসুস্থ হয়ে যান, তার লাইফ পার্টনারকে হারানোর ফলে, তখন সেই সময়ে তার খুবই ইম্পর্টেন্ট দুটো জিনিস দরকার ছিল, একটা হচ্ছে ভালো কাউন্সিলিং, আরেকটা হচ্ছে গাইডেন্স। এবং উনি ওই কাউন্সিলিং না পাওয়ার কারণে মূলত তার যে অসুস্থতা, সেই অসুস্থতার ট্রিটমেন্টটা না পাওয়ার ফলে উনি ক্রিমিনাল হয়ে যান, এটা একটা বিষয়। দুই নম্বর, আমি ক্রিমিনোলজিস্ট মানে যতগুলো স্কলার আছেন, বিশেষ করে লম্বসোর কথা বলেছি, যা লম্বস ইটালিয়ান ক্রিমিনোলজি, উনি একটি কথাই বলেছিলেন যে এভরিবডি ইজ পটেন্সিয়াল ক্রিমিনাল, যে আমরা সবাই কিন্তু ক্রিমিনাল জিনিস ভালো পরিবেশ, উন্নত পরিবেশ, যে একেবারে ভালো মানের বন্ধু বান্ধব প্রতিবেশী পায়, তারা কিন্তু ভালো হয়। অন দ্য আদার হ্যান্ড যারা হচ্ছে উন্নত পরিবেশ পায় না এবং যাদের বন্ধু বান্ধবরা ভালো না, তারা কিন্তু ক্রিমিনাল হয়ে যায়। সেজন্য এনভায়রনমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেজন্য আমরা ক্রিমিনোলজি যারা স্টাডি করি এবং যারা আমরা ক্রিমিনোলজি পড়াই, ক্রিমিনোলজি নিয়ে যারা গবেষণা করে, তাদের বক্তব্য হচ্ছে যে ন্যাচারাল ফ্যাক্টরস ন্যাচার ক্রাইমকে ডিফাইন করতে গিয়ে, ক্রাইমকে আইডেন্টিফাই করতে গিয়ে এই বিভেদটা আমাদের ভিতরে আছে যে ন্যাচার কতটুকু একটা মানুষকে ক্রিমিনাল হয়েও তার পিছনে মুখ্য ভূমিকা পালন করে, আর ল্যাপচার যেটাকে আমরা বলি যে পরিবেশের যে কথা বললাম, যে একটা মানুষ পরিবেশের কারণে একটা খারাপ পরিবেশে জন্মগ্রহণ করার ফলে, বেড়ে ওঠার ফলে, যেখানে সে ভালো বন্ধু পায় নাই, তার প্রতিবেশীরা এত ভালো চিন্তা করত না, তারা কিন্তু ক্রিমিনাল হয়ে যায়। এবং মূলত আমি যে জিনিসটা দেখলাম যে আমরা যদি জীবনকে মানে খারাপ প্রতি না নিয়ে তাকে যদি আমরা ভালো কাউন্সিলিং করতাম, তাহলে আমার মনে হয় জীবন এই ক্রিমিনাল হওয়ার লাইফে অনেক পাবিতেন না। এবং সেজন্য আমি বলবো আমরা যে পরিবেশের পাশাপাশি আমরা যারা আছি প্রতিবেশী, যে প্রত্যেকটা ক্রিমিনালের আশেপাশে যারা আমরা বসবাস করি, আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো অংশভাবে দায়ী। তো আমাদের সেজন্য সামাজিক দায়বদ্ধতা জিনিসটাকে আরো স্ট্রং করতে হবে, এবং আমাদের যে ফিজিক্যাল ইলনেস, মেন্টাল ইলনেস, এগুলো মানে ট্রিটমেন্টের ব্যবস্থা করার জন্য হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা উপজেলাতে যদি আমরা কাউন্সিলিং এর ব্যবস্থা করতে পারি, যেখানে হচ্ছে একদম সাইকোলজিস্ট বলতেন, এবং যদি জীবনদের মতো যারা জীবনে অনেক কিছু না পাওয়ার ফলে কথা, তারা এসে ওই অসুস্থতার চিকিৎসা নিতে পারবেন, ট্রিটমেন্ট। তো আমি সেজন্য বলবো জীবনের আমরা প্রত্যেকেই কোনো না কোনো অংশগ্রহণ দায়ী। যে রাষ্ট্র এখানে রাষ্ট্রীয় পদক্ষেপের অভাব, যে ওনার যে গ্রাম এবং উনি যে জেলা থেকে উঠে আসছেন, মানে সেখানে কিন্তু এরকম সাইকোলজিক্যাল কাউন্সিলিং এর কোনো ব্যবস্থা ছিল না। দুই নাম্বার হচ্ছে যারা তাকে ইউজ করেছে, যে পলিটিক্যাল বড় ভাইরা, মানে তাও এখানে অনেক অনেকাংশে দায়ী বলবো।
এবং এটাই আমরা দেখলাম যে আসলে একজন ক্রিমিনাল কখনোই নিজে নিজে ক্রিমিনাল নয়, তার চারপাশের পরিবেশ, তার পরিবার, তার বন্ধু বান্ধব সবাই সমানভাবে ব্যাপারটাতে দায়ী। এবং আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাবো যে আপনি এখানে একটা সুন্দর সমাধানের কথা বলেছেন, যে জেলা পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ে যদি একজন সাইকিয়াট্রিস্টের ব্যবস্থা করা যায় কাউন্সিলিং এর জায়গাটাতে, তাহলে
আমরা যে মানে হসপিটাল গুলো আছে, মানে ওই হসপিটাল গুলোতে আমরা একটা ডাক্তারের জন্য, ওই সাইকোলজিস্টের জন্য একটা আমরা চেম্বার তৈরি করতে পারি, এবং সেখানে হচ্ছে যারা মানসিক ভাবে ইলনেস তারা ওই সাইকোলজিস্টের পরামর্শ এবং তার ট্রিটমেন্ট নিতে পারে।
রাইট, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আপনি নিশ্চয়ই জানেন যে যাহা বলিব সত্য বলিব এক্সপার্ট প্যানেলের নিয়মিত বিশেষজ্ঞ আপনি, আপনাকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে।
প্রিয় শ্রোতা, এখানেই শেষ হচ্ছে না যাহা বলিব সত্য বলিব, তবে শেষ হচ্ছে জীবনের অপ্রিয় সত্য বলার জায়গাটুকু। এবং আমরা আশা করব জীবনের সামনে যে জীবনটি সেটা সুন্দর হবে, এবং জীবন যে পথে গিয়েছে সে পথে আমাদের যাহা বলিব সত্য বলিব শ্রোতা যারা আছেন তারা কখনোই সেই পথ মারাবেন না। প্রিয় শ্রোতা, আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পরে ফিরে আসছি যাহা বলিব সত্য বলিব অন্যান্য সেগমেন্ট নিয়ে। এই ফাঁকে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওখানে গিয়ে অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি যাহা বলিব সত্য বলিব মেম্বার হয়ে যাবেন। একটু পরেই ফিরে আসছি যাহা বলিব সত্য বলিবতে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব।
অসংখ্য অসংখ্য কমেন্টস এবং প্রশ্ন পেয়েছি আমরা ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে যারা ছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। বেশ কিছু কমেন্টস আমরা পড়ছি ওখান থেকে। ইফতেখার লিখেছে যে জীবন যদি সত্যিকারের ভালো মানুষ হয়ে থাকে তাকে অবশ্যই যে ভাইয়ের গায়ে সে হাত তুলেছে তার কাছে ক্ষমা চাওয়া উচিত। আমরা একমত পোষণ করছি আপনার সঙ্গে এবং জীবন কিন্তু ক্ষমা চেয়েছেও। ইভা লিখেছে কোনো মেয়ের কাছে চিট হলে অন্য মেয়েদেরকেও চিট হতে হবে, এটা খুবই অন্যায় যেটা বলেছেন ইভা, কারণ পৃথিবীর সমস্ত মানুষ কিন্তু একরকম নয়। উপমা লিখেছে মেয়েদের খুব সহজেই অন্য মানুষকে বিশ্বাস করে ফেলা উচিত না। তারেক লিখেছে নেশা মানুষের বিবেককে গ্রাস করে ফেলে, তাই নেশা থেকে দূরে থাকা উচিত। মিতা লিখেছে জীবনের মতো ছেলেরা প্রত্যেক মেয়ের জন্যই ভয়ঙ্কর। ইরা লিখেছে যতদিন জীবন তার স্ত্রীর কাছে সত্য প্রকাশ করবে না ততদিন সে নিজেকে ভালো বলে দাবি করা উচিত না। এই ব্যাপারটির সাথে আমরা দ্বিমত পোষণ করছি। তবে আপনি যেটা বলেছেন ইরা, সেভাবে যদি তার স্ত্রী বিশ্বাস করে সেক্ষেত্রে অবশ্যই জীবনকে তার স্ত্রীর কাছে তার যে সত্যগুলো রয়েছে সেগুলো প্রকাশ করা উচিত। আর প্রিয় শ্রোতা, আপনাদের সবসময় একটা কথা বলে থাকি আমরা, যে যারা এই সিটটিতে বসতে চান, যারা এই সত্যের যাহা বলিব সত্য বলিব মঞ্চটিতে বসতে চান, আসনটিতে বসতে চান, তারা তো আমাদের এখানে SMS এর মাধ্যমে যোগাযোগ করতেই পারেন। কিন্তু যারা আসতে চান কিন্তু আসতে পারেন না, তাদেরও জীবনের অপ্রিয় সত্যগুলো অপরাধগুলো প্রকাশ করার জন্য আমরা কিছু সুবিধা রেখেছি। যেমন আপনি ইমেইল করতে পারেন, যেমন আপনি আমাদেরকে চিঠি পাঠাতে পারেন। আমাদের এখানে চিঠি লিখবার জন্য ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আরো একবার বলছি, আমাদের এখানে চিঠি লিখবার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, ABC রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। প্রিয় শ্রোতা, আপনি ইমেইলও করতে পারেন আমাদেরকে। আমাদেরকে ইমেইল করার অ্যাড্রেসটি খুবই সহজ, আমাদের অনুষ্ঠানের শর্টকোড jbsb8920@gmail.com। আমি আবারও বলছি jbsb8920@gmail.com। প্রিয় শ্রোতা, এই মুহূর্তে যেমনটি বলছিলাম আপনি আমাদেরকে চিঠিও পাঠাতে পারেন। তো এই মুহূর্তে আমরা এক বন্ধুর চিঠি পড়ব, যিনি হচ্ছেন রাশেদ, এবং চিঠিটি পড়ে শোনাচ্ছে JBSB টিম মেম্বার আর জে সুমন।
আমার নাম রাশেদ, বর্তমানে লেখাপড়া করছে। আমি প্রতিদিন ইন্টারনেটে, বিশেষ করে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগের সাইটগুলোতে অনেক সময় কাটাই। একটা সময় আমার মাথায় দুষ্টু বুদ্ধি খেলে। আমি অন্যের প্রোফাইল থেকে, বিশেষ করে মেয়েদের প্রোফাইল থেকে ছবি কপি করে সেই নামে নতুন অ্যাকাউন্ট খুলে ছেলেদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতাম। যারা এতে সাড়া দিত তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতাম। এক সময় কিছু বোকা ছেলে আমাকে বিশ্বাস করে ফেলে। আমি এই বিশ্বাসের সুযোগ নিয়ে বিভিন্নভাবে তাদের কাছ থেকে উপহার নিতাম। এখন পর্যন্ত বেশ কয়েক হাজার টাকা মোবাইল ফোনে প্লেগজে লোডও করিয়েছি। কিন্তু যাহা বলিব সত্য বলিব শোনার পর থেকে আমার কৃতকর্মের জন্য অনুশোচনা হচ্ছে। আমি আমার ফেক আইডিগুলো বন্ধ করে দিয়েছি আর সকল শ্রোতাদের কাছে আজ ক্ষমা চেয়ে শপথ করছি আর কখনো এই ধরনের কাজ করব না।
অনেক অনেক ধন্যবাদ রাশেদ, আপনার এই উপলব্ধি হাজার থেকে লাখো মানুষের মনে ছড়িয়ে যাক এবং তারা আপনার মতো ভুল না করুক, তাহলেই আমরা বলতে পারবো আমাদের যাহা বলিব সত্য বলিব সাকসেস। প্রিয় শ্রোতা, আজকের মতো শেষ করতে চাই যাহা বলিব সত্য বলিব, এবং একই সাথে উদাত্ত আহ্বান রেখে যে ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। মানুষ ভুল করে, মানুষের ভেতরের বিবেক বোধ যখন জেগে যায় সে ভুলের জন্য প্রতি মুহূর্তে মানুষ দংশিত হয়। সে দংশনের দ্বারায় আপনি যদি চলতে থাকেন প্রতি মুহূর্তে তাহলে চলে আসতে পারেন। এবং আপনি যদি ফিল করেন যে আপনার মতো ভুল আর সমাজে কেউ না করুক, পরিবারের কেউ না করুক, চারপাশের বন্ধু বান্ধব কেউ না করুক, তাহলে নিজেকে এক্সপ্লোর করুন, নিজেকে প্রকাশ করুন যে কি ভুল আপনি করেছেন, সেই ভুলের পেছনের কারণটা কি এবং সেই ভুলের পরিণতি কি। আসতে পারেন আমাদের কাছে। আসার জন্য নিয়মটি হচ্ছে, শুধুমাত্র যারা আসতে চান তাদের জন্য বলছি, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। প্রিয় শ্রোতা, আবারও বলছি, আপনার সেলফোনের মেসেজ অপশনে গিয়ে লিখুন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমাদের টিম মেম্বার আপনার সঙ্গে যোগাযোগ করবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য, এবং স্পেশালি থ্যাঙ্কস টু হ্যালো 8920 টিম, যাদের সার্বিক সহযোগিতায় যাহা বলিব সত্য বলিব এগিয়ে চলছে।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে
তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.